この骨をつけよこない。
What FM? রাইট শুনছেন সবসময় আছি রাসেল, আর শুরু হয়ে গেল ভূত এফএম, কারণ ঘড়িতে সময় 11:59 এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর সেই সাথে জানাচ্ছি যে আজকে দারুণ দারুণ সব এক্সপিরিয়েন্স নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো। শুরুতে জানিয়ে দিই যে আপনারা যারা SMS করতে চান তাদেরকে SMS পাঠানোর নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, আর পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমাদেরকে ইমেল করতে চান এবং বড় ধরনের কোন ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান, তারা ইচ্ছা করলে আমাদেরকে ইমেল করতে পারেন bhotfm@radiofurti.fm, which is bhotfm@radiofurti.fm। অবশ্যই নাম এবং ঠিকানা এবং ফোন নাম্বার, যে ফোন নাম্বারে আপনাকে পাওয়া যাবে সেরকম একটা ফোন নাম্বার দিয়ে তারপর আপনাকে ইমেলটা করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু SMS অলরেডি আপনারা করতে শুরু করছেন, যদিও শো মাত্র শুরু হলো কিন্তু তার আগে থেকে আপনারা অনেক SMS করছিলেন। এবং আমাকে SMS করেছেন পুষণ হালি শহর থেকে, এছাড়াও আমাকে SMS করেছেন অনি রাজশাহী থেকে এবং তিনি লিখেছেন ভূত এফএম রকস। ইয়েস, আর সেটা আমরা এই রকিং দ্য শো আমরা প্রতি শুক্রবার শুরু করতে পারি অনলি বিকজ অফ ইউ গাইস, অ্যান্ড আমার সেজন্য বলবো যে স্টে টিউন, এবং আমরা দারুণ দারুণ সব এক্সপিরিয়েন্স নিয়ে বারবার আপনাদের কাছে ফিরে আসবো। অ্যান্ড আপনাদের এক্সপিরিয়েন্স গুলো আমার সাথে শেয়ার করেন বলে সেটা সম্ভব হয়। নাসিম SMS করেছেন, লিখেছেন হোয়াট ইজ ভূত, উই ডোন্ট নো। সালিম লিখেছেন ধানমন্ডি থেকে, ওভি লিখেছেন আমাদেরকে SMS করেছেন, কষ্ট পড়ি আমাদের SMS করেছেন, এছাড়া আমাদেরকে SMS করেছেন ATM বুথ খুলনা থেকে, লিখেছেন যে ভাই গতকাল তার হাতে অপারেশন হয়েছে, খুব ব্যথা হচ্ছে, তারপরেও তিনি আমাদের সঙ্গে রয়েছেন, আই হোপ যে আপনার খুব তাড়াতাড়ি আপনি সুস্থ হয়ে উঠবেন। জুবায়ের আমাদের SMS করেছেন, এছাড়াও আমাদেরকে SMS করেছেন AS খান মির্জাপুর থেকে, আমাদেরকে SMS করেছেন তানভীর মৌরি মৌসুমি, এবং তারা থ্রি ইডিয়ট ভূত এফএম শুনছেন। ওকে, টক মিষ্টি এবং ঝাল তারা তিন বোন তারা এখন আমাদের সাথে ভূত এফএম শুনছেন। এছাড়া আমাদের সাথে আছেন ওমর সাদ, আছেন নোমান, আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন ফেমাস হাবিব সিলেট থেকে, আমাদের SMS করে জানিয়েছেন, এছাড়াও নাম লিখেননি কিন্তু ময়মনসিং থেকে একজন SMS করেছেন আমাদেরকে মুনমুন। সো যারা SMS করতে চান তাদেরকে আরো একবার জানিয়ে দিই যে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে। অ্যান্ড আমরা শুরু করতে চাই আজকে একটা ঘটনা দিয়ে, যে ঘটনাটা আমাদের একজন লিসনার পাঠিয়েছেন রাজশাহী থেকে, এবং তিনি লিখেছেন যে ভূত জিন যেটাই বলেন না কেন, যিনি এক্সপিরিয়েন্স করেছেন তিনি ছাড়া আর কেউ এর বাস্তবতা বুঝবেন না। এবং আমার এই ঘটনাটা আজ থেকে 2 বছর আগে হয়েছিল। একবার কলেজ ছুটি হলে আমি দাদা বাড়িতে যাওয়ার ডিসিশন নেই, আমি রাজশাহী থাকি, আমার দাদা বাড়ি নাটোরে, নাটোরে আমি রাত 8টার দিকে পৌঁছাই, ওখানে কিছু ফ্রেন্ডদের সাথে আড্ডা দিয়ে দাদা বাড়ির দিকে রওনা দেই, এবং যে জায়গায় রিক্সা কিংবা ভ্যান পাওয়া যায় ওখানে 10টার সময় যাই। তখন শীতকাল ছিল, আশেপাশে লোকজন ছিল না, মাত্র দুটা ভ্যান দাঁড়ানো ছিল, এবং মোড়ের উপরে একটা টি স্টলে তিনজন মানুষ দেখে ভাবলাম ওখানে হয়তো ভ্যান চালক আছে। ওখান থেকে আমার দাদাবাড়ি 5 কিলোমিটারের ভেতরে গ্রামের মধ্যে একজন ভ্যান চালক পেলাম, কিন্তু তিনি একা আমাকে নিয়ে যেতে রাজি হলেন না, ভাড়া বেশি দিতে চাইলাম তবুও তিনি রাজি হলেন না। এমন সময় দূর থেকে একজন বয়স্ক ব্যক্তি যেতে চাইলেন, তিনি দোকান থেকে একটু দূরে দাঁড়িয়েছিলেন। একজন বয়স্ক মানুষ যেমন পাঞ্জাবি পায়জামা পরেন তিনি তাই পরাছিলেন, তার মুখ ভর্তি সাদা দাড়ি ছিল। এবারে ভ্যান চালক বললেন যাই আল্লাহর নাম করে। তিনি ভ্যান নিয়ে আসার পর আমি ভ্যানের সামনের দিকে বসলাম আর বয়স্ক মানুষটি ভ্যানের পিছনে বসলেন, এবং তিনি যখন বলছেন তখন অদ্ভুত সুন্দর একটা গন্ধ আমি পেলাম, তিনি যখন বসছেন আর কি ভ্যানে তখন একটা অদ্ভুত সুন্দর গন্ধ পেলাম। আমি ভাবলাম যে বুড়ো মানুষ হয়তো ভালো কোনো আতর মেখেছেন। যাই হোক, ভ্যান চলতে শুরু করল, রাস্তায় এক জায়গায় একটা বড় বট গাছ আছে। লোকে বলে অনেক আগে ওখানে নাকি কয়েকটা কবুতর ছিল। জায়গাটা নিয়ে অনেক উইয়ার্ড কাহিনী শোনা যায়। ভ্যান চালক বেশ জোরেই ভ্যান চালাচ্ছিল, হঠাৎ আমি খেয়াল করলাম বয়স্ক মানুষটা আমার পিছনে বসলেও আমি তার আতরের গন্ধ বেশ তীব্রভাবেই পাচ্ছি। তিনি যেহেতু পিছনে বসে আছেন আর ভ্যান বেশ জোরে চলছে, তাই বাতাসে গন্ধটা সামনে আসার কথা না, কিন্তু আমি বেশ তীব্রভাবেই গন্ধ পাচ্ছি। আমি ব্যাপারটাকে তেমন গুরুত্ব দিলাম না। ওই বট গাছটা থেকে যখন প্রায় হাফ কিলোমিটার দূরে আমরা তখন একটা বিশ্রী গন্ধ পেলাম। আমি ভ্যান চালককে জিজ্ঞাসা করলাম যে এখানে কিছু মরে পড়ে আছে কিনা, যেমন কুকুর কিংবা অন্য কিছু। ভ্যান চালক বললেন যে দিনে এমন গন্ধ পেয়েছি পাইনি কিংবা কিছু দেখিনি। হঠাৎ সে বলল, ভাই দেখেন সামনে কোথায় যেন আগুন লেগেছে। আমিও সামনে তাকিয়ে দেখলাম বেশ দূরে কোথায় যেন আগুন লেগেছে। এমন সময় পিছন থেকে বয়স্ক লোকটা বললেন, তুমি তোমার মতো ভ্যান চালাও। এদিকে যখন আমরা বটগাছটার কাছাকাছি আসলাম তখন হঠাৎ খুব জোরে বাতাস শুরু হলো। মনে হচ্ছিল ঝড় হচ্ছে, অথচ তখন ডিসেম্বর মাস, ঝড় হওয়ার কথা না। এবারে আবার ওই বয়স্ক মানুষটা বললেন, তুমি তোমার মতো ভ্যান চালাও। রাস্তায় হঠাৎ অনেকগুলো বিড়াল কুকুর এসে হাজির হল, তারা বারবার ভ্যানের সামনে পড়ে আর ভ্যান চালক হুট হাট বলে তারা দাঁড়ানোর চেষ্টা করে। কোনো মতে আমরা ওই এলাকাটা পাড়ি দেওয়ার পরে সব ঠিক হয়ে যায়। বাড়ির কাছাকাছি এসে আমি ভ্যানের পেছনে তাকালাম, উদ্দেশ্য ছিল ওই বয়স্ক মানুষটাকে জিজ্ঞাসা করা যে তিনি কোথায় যাবেন, কিন্তু অবাক হয়ে দেখলাম পেছনে কেউ নেই। অথচ এর মাঝে ভ্যান কোথাও থামেনি যে মানুষটা নেমে পড়বেন। আমি ভ্যান চালককে কথাটা বলতেই সে যখন একটু পিছনে তাকায় তখনই ভ্যানটা উল্টে যায়। এরপর আমার আর কিছুই মনে নেই। যখন আমার জ্ঞান ফিরল তখন আমি দাদা বাড়িতে। আমাকে জানানো হল যে আমাকে আর ভ্যান চালককে অজ্ঞান অবস্থায় বাড়ি থেকে একটু দূরে পাওয়া গেছে আর ভ্যানের চাকাগুলো বাঁকা হয়ে গেছে। ভ্যান চালকের হাতে বেশ কিছু টাকা দিয়ে বিদায় করে দেই। ওই দিন বিকাল থেকে আমার খুব জ্বর আসে। রাতে যখন ঘুমাতে গেছি হঠাৎ রাস্তায় পাওয়া সেই বাজে গন্ধটা আমার ঘর ভরে যায়। আমি খুব ভয় পেয়ে যাই। হঠাৎ আবার সেই বয়স্ক ব্যক্তির আতরের গন্ধ পাই। আমি চোখ খুলে তাকাই, আমার ঘরের লাইট অফ করা ছিল, কিন্তু চোখ মেলেই দেখি সেই বয়স্ক মানুষটা আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছেন আর তার শরীরের আলোয় চারিদিক ভরে গেছে। তিনি আমার দিকে তাকিয়ে হাসছেন। এবার তিনি আমাকে বললেন, ভয় পেও না, ও তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি আরো অবাক হলাম এটা দেখে যে তিনি কথাগুলো বললেন অথচ তার ঠোঁট নড়ল না। যাই হোক, এবং আমার শেষ যেটুকু মনে পড়ছে যে বয়স্ক মানুষটা আমার মাথার দিকে হাত বাড়িয়ে দিয়েছিলেন আর তারপরে আমি জ্ঞান হারিয়ে ফেলি। এরপর থেকে আমার আর সেরকম কোনো প্রবলেম হয়নি, তবে এখনো আমি মাঝে মাঝে ওই বয়স্ক মানুষটার গন্ধ পাই। এরকম অদ্ভুত কিছু ঘটনা রেগুলারই ঘটে এবং এই ধরনের ঘটনা নিশ্চয়ই আপনাদেরও আছে। এবং আমি রিসেন্টলি একটা খুব উইয়ার্ড একটা ঘটনা শুনেছি। আমি রিসেন্টলি একটা মুভি দেখেছি, মুভিটার নাম আমি আপনাদেরকেও বলবো, সেটা হচ্ছে ইনসিডিয়াস, এন্ড এটা আপনারা ইচ্ছা করলে দেখতে পারেন। আর যে ঘটনাটা, সেই ঘটনাটা হচ্ছে যে মাঝে মাঝে কিছু মানুষ যারা কিনা কোমায় চলে যায় এবং আবার তারপরে ফিরে আসে, তাদের মধ্যে অদ্ভুত কিছু ঘটনা ঘটে। তারা ফিরে এসে যে সমস্ত ঘটনা বলেন সেই সমস্ত ঘটনাগুলো খুব অদ্ভুত, সেগুলো নিয়ে আমরা আজকে শো মাঝখানে আলোচনা করব, আপনাদেরকে জানিয়ে দেব যে অনেকেরই এরকম হয়েছে যে দেখা গেছে যে তিনি প্রায় মৃত্যুর কাছাকাছি চলে গেছেন, এই সময় হঠাৎ করে তিনি আবিষ্কার করলেন যে অপারেশন থিয়েটারের মধ্যে তিনি একটা কর্নারে দাঁড়িয়ে আছেন এবং দেখতে পাচ্ছেন তাকে নিয়েই ডাক্তাররা ব্যস্ত, তার অপারেশন চলছে। এরকম অদ্ভুত কিছু ঘটনা আমি শুনেছি এবং এরকম অদ্ভুত কিছু ঘটনা আমি জেনে খুবই অবাক হয়েছি এবং নিশ্চয়ই আপনাদেরও খুব অদ্ভুত লাগবে এই ঘটনাগুলো। আমাদেরকে এর মধ্যে অ্যাঞ্জেলিকা SMS করেছেন, ঘোস্ট রাইডার SMS করেছেন, প্রদীপ্ত, রাজু খুলনা এবং খুলনা থেকে, এছাড়াও তুর্য আমাদের SMS করেছেন খুলনা থেকে, আমাদেরকে SMS করেছেন পাগলি ভূত, জান্নাত সোনালী বনানি থেকে, এবং আমাদেরকে SMS করেছেন অভিষেক, SMS করেছেন মহিবুল, এবং আমাদেরকে SMS করেছেন টুনটুনি মিথিলা ময়মনসিং থেকে, আর আমাদেরকে SMS করেছেন মাহমুদা। আচ্ছা, আমাদেরকে মহিবুল বলেছেন আপনারা এত সুন্দর করে ফলস স্টোরি কেমন করে বানিয়ে বলেন, ফলস স্টোরি বলেন কিভাবে? ডেফিনেটলি মানে আমি একটা কোশ্চেন আপনাকে করব, সেই কোশ্চেনটা হচ্ছে হাউ ডু ইউ নো যে এগুলো ফলস, মানে আমার আপনার এসএমএস পড়ে মনে হচ্ছে যে আপনার নিশ্চয়ই এটা যে ফলস এটা প্রমাণ করার মতন যথেষ্ট, মানে এটা এটা একদম যথেষ্ট প্রমাণ আপনার হাতে আছে। সো আমাদেরকে একটু শেয়ার করবেন বা ইমেলে জানিয়ে দিবেন যে কিভাবে আপনি এই মহাসত্য আবিষ্কার করলেন যে এগুলো সব ফলস স্টোরি, আমরা জানলে খুব উপকৃত হব। অ্যান্ড দেব খুলনা থেকে লিখেছেন যে আমরা তিন বন্ধু একসাথে ফাঁকা মাঠে মাঠে বসে ভূত এফএম শুনছি। থ্যাংক ইউ সো মাচ যারা আমাদের সঙ্গে এখনো পর্যন্ত রয়েছেন এবং যারা আমাদের সঙ্গে থাকবেন। আমাদের সঙ্গে আজকে একজন দুইজন তিনজন বেশ কয়েকজন গেস্ট রয়েছেন যারা তাদের এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করবেন আপনাদের সাথে। আমি প্রথমেই যাচ্ছি উইন্ডিয়াসের কাছে। আচ্ছা, আপনার নামটা একটু সবাইকে বলবেন প্লিজ আরো একবার, আমি যেভাবে বলেছি তারপর আপনার পরিচয়টা দেন প্লিজ।
হ্যালো লিসনার্স, আমি উইন্ডিয়াস, অনেকে আমাকে চিনবেন, আপনার আমার ফ্রেন্ডরা এবং আমার ভাই যারা শুনছেন, আমি তাদেরকে বলছি যে আমি যেই ঘটনাটা আজকে শেয়ার করব সেটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। আমি যখন একটা হোস্টেলে থাকি গাজীপুরে প্রায় 5 মাসের জন্য, সেই হোস্টেলে আমার সঙ্গে যে ঘটনাটা ঘটে সেটা আমি এখন বলতে যাচ্ছি। তো আমি ঘটনায় চলে যাই। তখন আগস্ট মাস, আমি যে হোস্টেলে থাকি ওই হোস্টেলে এরকম একটা নিয়ম ছিল যে স্যাটারডেতে শনিবার আমাদের সন্ধ্যা 6টার পরে একটু রিক্রিয়েশনাল প্রোগ্রাম হতো, গান বাজনা, স্টুডেন্টরা গাইত বা নাচ করত বা এরকম কিছু একটা প্রোগ্রাম হতো, কারণ সানডে থেকে আমাদের আবার স্কুল আরম্ভ হতো। তো সেদিন অগস্টে আমাদের পরীক্ষা হওয়ার কারণে হঠাৎ করে বলে দিল যে আজকে হবে না এই প্রোগ্রামটা, তোমাদের আজকে ডর্মে যেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। আমাদের হোস্টেল সম্পর্কে একটু যদি ধারণা দেই, আমাদের হোস্টেলটা দুইটা ক্যাম্পাসে ডিভাইডেড এবং খুব বড় একটা হোস্টেল, 64 acres এর উপরে, 64 acres উপরে একটা বড় হোস্টেল। এবং হোস্টেলে যে পাশে আমরা থাকতাম সেটা ছোট পোর্শনটা যেখানে আমাদের স্কুল, আমাদের লাইব্রেরি, অফিস এবং আরো কিছু জায়গা ছিল, আর ওখানে আমাদের ছেলেদের ডর্ম এবং মেয়েদের ডর্মও ছিল। আমাদের রাস্তাটা ক্রস করে ওপারে অনেক বড় জায়গাটা যেখানে আমাদের বাগান, মাঠ এবং অনেক জমি এবং টিচারদের রেস্ট কোয়ার্টার গুলা ছিল। তো আমাদেরকে এরকম নোটিশ দেওয়া ছিল যে রাত 8টার পরে কেউ ওই টিচারদের ওদিকে যাবে না, সব স্টুডেন্টরা ডর্মে থাকবে। কিন্তু যেহেতু সেদিন আমাদের কোন রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটি হচ্ছে না, তাই আমরা, আমি আমার এবং আমার একটা ক্লোজ ফ্রেন্ড, আমি তখন পড়ি ক্লাস 7 এ, 2005 এর ঘটনা এটা, এবং আমার ক্লোজ ফ্রেন্ড তার নাম তিমোথি, সে পড়তো ক্লাস 6 এ। তো আমরা দুজন মিলে প্ল্যান করি যে আমরা ওপারে ওপাশে যাব টিচারদের হোস্টেলে এবং ওখানে ওই টিচারদের কোয়ার্টারে, এবং ওখানে আমরা কিছু টাইম স্পেন্ড করব, গল্প করব এবং এটা ঘুরব। এবং রাত হয়ে গেছে তাই রাত্রেবেলায় ঘুরবো, আমরা ঘুরতে পছন্দ করতাম, কিন্তু এর আগে কখনো আমরা রাত্রেবেলা ঘুরতে যাইনি। তো আমরা বেরিয়ে যাই, আমরা বেরিয়ে যাই 8টার আগে, 7:30 দিকে, তো গেটে কোনো প্রবলেম হয় না, আমরা দুজনেই 7:45 দিকে এরকম বেরিয়ে যাই। যে আমরা যখনই ওপারে যাই, যে আমরা একটা টিচারের বাসা, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, ওখানে টিচারদের বাসা, সব একতলা বাসা, 2-3টা 4-5টা এরকম বাসা, তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো আমাদের ইচ্ছা ছিল যে আমরা ডিপে একদম রিমোট জায়গায় যাব, যেখানে আমরা দিনের বেলা গিয়েছি এবং রাতের বেলা শুধু যাবো, যেয়ে কিছু গল্প করবো, চলে আসবো। তো আমরা যখন যাই, আমরা হঠাৎ করে একটা টিচারের বাসার সামনে আমরা দাঁড়াই, ওই টিচারটা আমাদের কেমিস্ট্রি টিচার ছিলেন, এবং আমরা এমনি দাঁড়াই তার বাসার সামনে কিছু সময়, দাঁড়িয়ে ভাবি যে আচ্ছা দেখি কি হয়, তার ওয়েট করি। ওয়েট করার পরে এমন হলো না, আমরা একটু সামনে চলে যাই, আমরা এখান থেকে চলে যাবো। এর মাঝখানে হঠাৎ করে টিচারের দরজাটা, দুটা দরজা থাকে তাদের সবসময় বাসায়, প্রথম দরজাটা কাঠের, এরপরে মশার মসকিউটো নেটের একটা দরজা, ভিতরের দরজাটা খোলার আওয়াজ পাই, পেলে আমার কাছে একটু ভয় লাগে যে এখন আমাদেরকে এখানে দেখলে কেউ ডিটেনশন দিতে পারে, তাই আমরা একটু সরে যাই। তো আমি যাই একটু সামনের একটা ঝোপের ওখানে দাঁড়াই, এবং আমার ফ্রেন্ডটা ও দরজার খুব কাছে থাকাতে ও দৌড়িয়ে পিছনে চলে যায়। তো ওই সময়টায় আমাদের দুজন ফ্রেন্ডের সেপারেশনটা হয়ে যায়। তো আমি ঝোপের ওখানে দাঁড়িয়ে আছি, এমন সময় আমাদের দৌড়ের শব্দটা শুনে টিচারের হাজবেন্ডটা বেরিয়ে বলে কে কে ওখানে, বলে এদিকে ওদিকে তাকিয়ে সার্চ লাইট মারে। সার্চ লাইট মারলে এমন টাইমে লাইটগুলা, সব লাইটগুলো আস্তে আস্তে ডিম হয়ে বন্ধ হয়ে গেল। এবং আমরা না ভাবছি যে কি করব, হেঁটে যাব, কিন্তু ওনার হাতে যেহেতু সার্চ লাইট দেখতে পাবেন, তাই আমরা তার সামনে দিয়ে হাঁটি না, আমরা যেখানে দুজন সেখানে দাঁড়িয়ে আছি। আমার মনে হচ্ছে তিমোথিও ওখানে দাঁড়িয়ে আছে এক জায়গায়, আমিও দাঁড়িয়ে আছি ঝোঁকে রেখে। এমন সময় মাত্র 30 সেকেন্ডের মধ্যে আবার লাইটগুলো জ্বলে ওঠে, এবং টিচারও টর্চ সার্চ লাইট দিয়ে এদিক ওদিক মেরে কোথাও কিছু না পেয়ে দরজাটা আটকে দেয়, আটকে দিয়ে আবার পিছনের যখন ভিতরের দরজাটা আটকে দেয় তখন কনফার্ম যে টিচারটা বের হবে না। আমি পিছনে ফিরতেই দেখি আমার বন্ধু তিমথি ঠিক আমার পিছনে দাঁড়িয়ে আছে। আমি অবাক, ভাবি ও তো অন্যদিকে দৌড় দিয়েছিল, কিন্তু মাথায় এত চিন্তা আসেনি। বললাম, কি ব্যাপার? আচ্ছা চলো আমরা যাই, টিচারটা মেয়ের বের হবে না, কিন্তু আস্তে আস্তে হাঁটি যেন আমাদেরকে কেউ স্পট না করতে পারে, আজকে আমরা অনেক দূরে যাব। আমি বলি তিমথিকে, কিন্তু দেখে আমার একটা জিনিস মনে হয় যে ওকে কেন জানি হঠাৎ করে কেউ পানির মধ্যে ভিজিয়ে উঠিয়ে নিয়ে এসেছে। তার চুলগুলা পুরো নামানো এবং সারাগা ভেজা। আমি অত খেয়াল করি না, কারণ আমরা 3 মাসের বন্ধু এবং খুব ক্লোজ ফ্রেন্ড ছিলাম, তো মনে হয় নর্মালি। তো ঠিক ও আমার এক হাত সামনে হাঁটছে এবং আমরা ঘাসের উপর দিয়ে হেঁটে যাচ্ছি, আমি ওকে ফলো করে করে হেঁটে যাচ্ছি তার পিছে পিছে। ও হাঁটছে, ওকে আমি জিজ্ঞেস করলাম যে তিমথি, আমার তো একটা শব্দ মনে হচ্ছে, পিছন থেকে কি আর কেউ আসলো? ওর একটা ভাই ছিল, নাম বিনি। তোমার ভাই কি আমাদের সঙ্গে এসেছে? কোনো উত্তর দেয় না, শুধু হেঁটে যায়। আমিও তার পিছে পিছে হেঁটে যাচ্ছি, আমরা দুজনে ঘাসের উপর দিয়ে হেঁটে যাচ্ছি, ঘাসগুলো বেশ বড়, আমাদের হাঁটু পর্যন্ত প্রায়, এবং পিছনে আমার মনে হচ্ছে যে আমার পিছনে একটা পাতার আওয়াজ বা কিছু মোচড়ানো আমাদেরকে ফলো করে হেঁটে আসছে। কিন্তু আমি বারবারই দাঁড়াচ্ছি, লক্ষ্য করছি, কিন্তু ওকে একদম নিশ্চিন্ত মনে হচ্ছে। হেঁটে যেতে যেতে বেশ অনেক দূর, অনেকটা সময় হয়ে গেছে, যেহেতু ওই হোস্টেলটা একটা গ্রামের মতোই, সেহেতু ওখানে এরকম রড নাই, বাঁশের উপরে লাইন টেনে ইলেকট্রিকের বাল্ব জ্বলে। তো আমরা বেশ হাঁটতে হাঁটতে বাল্ব যতগুলো ইলেকট্রিসিটি লাইট জ্বলে ওগুলো পার হয়ে চলে গেছি, এবং এখানে কোনো ইলেকট্রিসিটি নাই, আমরা এত দূরে চলে গেছি, এবং সামনেই হচ্ছে একটা বেশ ঢালু জায়গা, বেশ ঢালু একটা জায়গা, কোনো পুকুর না কিন্তু ঢালু নিচু একটা মাঠ, এবং ঠিক ওখানে যেয়ে ও বসে পড়ে। বসে পড়ল, ও দুটা হাঁটু একসঙ্গে নিয়ে হাত দুটা হাঁটু দুপাশে দিয়ে হাত ধরে বসে প্রথম কথাটা বলে। তার কথা আমিও বসে পড়ি তার পাশে। বসতেই সে আমার দিকে না তাকিয়ে একভাবে বলল, তুই জানিস আমাকে লাইব্রেরিতে যেতে হবে। আমি বলি, লাইব্রেরিতে? হ্যাঁ লাইব্রেরিতে, তো আমরা তো বুধবারই গিয়েছিলাম মনে হয়, তো যাবো, আমরা কালকে স্কুল খুলবে, লাইব্রেরি তো খোলা থাকবে, আমরা যাবো, কোনো প্রবলেম নাই। ও আমাকে বলে খুব গভীরভাবে, এভাবে কখনো কথা বলে না, বলে, তুই বুঝতে পারিস না, ওরা আমাকে লাইব্রেরিতে যেতে দেয় না, কিন্তু আমাকে যেতেই হবে। আমি বলি, লাইব্রেরিতে যেতে হবে? আচ্ছা, কিন্তু কি হয়েছে, কেন লাইব্রেরিতে যেতে হবে? একটু সন্দেহান হয়ে জিজ্ঞেস করি, কিন্তু আমার তখনও কিছু মনে হচ্ছে না, কিন্তু আমার গাটা একটু ঘামছে, মনে হচ্ছে যে আমার একটু ঘাম হচ্ছে, খুব গরম অনুভূতি হচ্ছে, কিন্তু সব ঠান্ডা, জায়গা একদম নিস্তব্ধ। ও আরম্ভ করে কথা বলা, অনেকটা তুই করেই কথা বলে, আমার সঙ্গে কখনো এরকম বলতো না। বলে, দেখ এই লাইব্রেরিতে একটা ছেলে মারা গেছে, তুই কি জানিস? আমি বলি, আমি তো কমাসে আসলাম। ও আমার কথা থামিয়ে, হ্যাঁ তুই কিভাবে জানবি, তুই তো কমাসের জন্য এখানে এসেছিস, আমি তো অনেক দিন ধরে এখানে আছি, এই লাইব্রেরিতে একটা ছেলে গলায় দড়ি দিয়ে মারা গিয়েছিল। কেন ওই টিচারটা একটা টিচারের নামে বলে বা কোন একটা ডিনের নামে বলে, তার এই একটা সাধারণ বিষয় নিয়ে ওই ছেলেটার সঙ্গে এরকম ব্যবহার করা উচিত হয়নি, হয়তো ওই মেয়েটাকে সে ভালোবাসত, তাই বলে কেন ওই ছেলেটাকে এক্সপেল করে দিতে চেয়েছিল, ছেলেটা অনেক কষ্ট নিয়ে মারা গেছে। তো আমি দেখি ও আস্তে আস্তে ওর শটটা অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক গম্ভীর, এবং ও অনেক ইম্পোজ ভাবে কথা বলছে, আমাকে যেন চেপে ধরবার মতো। তো আমি বলছি, তো কি করব আমি, আমাকে তো এটা আগে বলিসনি কখনো, তোর আজকে শুনতে হবে সব কথা, ওই লাইব্রেরিতে অনেক কষ্ট পেয়েছে, তুই বুঝিস মানুষের গলায় দড়িতে ফাঁস আটকে কিভাবে মরে। আমি কাঁপছি, আমি বলছি, তিমথি যদি তুমি আমাকে ভয় দিতে চাও, আমি ভয় পেয়েছি, কিন্তু এখন আমরা ফিরে যাই চলো, কারণ অনেক রাত হয়েছে এবং আমরা জানি যে আমরা অলরেডি বকা খাবো, কিন্তু তারপরও আমাদের চলে যাওয়া উচিত। কিন্তু ও বলে, না যাব না, কিন্তু তুইও যাবি না, তোকে বুঝতে হবে এগুলা কেন হয়, এগুলা হতে পারে না এখানে, এরকম নানা কথা বলে। ও আরেকটা ছেলের কথা বলে যে নাকি সাপ আনতে পারে, ও আমাকে বলে ওই ছেলেটার সঙ্গে ঘুরবি না তুই,
সাপ আনতে পারে ব্যাপারটা একটু বুঝিয়ে বলেন।
হচ্ছে একটা ছেলে, তার নাম মারমা, তারা উসাই সিং মারমা নামে একটা ছেলে, তারা নাকি স্পেল দিয়ে, মন্ত্র দিয়ে সাপকে বসে আনতে পারে, সাপ চালাতে পারে। ও আমাকে বলে যে ওই ছেলেটার সঙ্গে যেন আমি না ঘুরি, ওই ছেলেটা আমার ক্লাসমেট, কিন্তু ওরকম ভাবে কথা হতো না, বাট মাঝে মাঝে ঘুরতাম, তো যেন না ঘুরি এই জন্য। এবং ও আরো কথা বলে, ও বলে যে এগুলা, এবং ও অনেক কি কি যে কথা বলতে থাকে, অনেকটা আমার কাছে মনে হয় যে আমি একটা টানেলের মধ্যে ঢুকে গেছি, আমি বের হতে পারছি না, আমাকে কে জানি আটকিয়ে স্ট্যাচুর মতো বসিয়ে রেখে দিয়েছে। এমন সময় হঠাৎ করে আমি ওর গলার দিকে লক্ষ্য করি, দেখি যে ওর গলার কখনো কিমতি কলার উঁচু করে রাখে না, কিন্তু ওর কলার নামানো, উঁচু উঁচু মানে ওর কলার উঁচু করা, কিন্তু কলারের একপাশ দিয়ে দেখা যাচ্ছে যে গলায় লাল একটা দাগ। আমি সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করি, তোর গলায় এটা কি হলো রে, এটা তো আমি দেখিনি আগে। ও কোনো উত্তর দেয় না। আমি বলি, কি বিনি কি এখানে এসেছে? আমি কিছু বুঝতে পারছি না, আমার গায়ে বার কাঁপছে, আমি ভয়ে আরো শত হয়ে গেছি, এখন আমার মাথায় কিছু আসছে না। আমি হঠাৎ করে মনে হলো যে আমরা চাচ্ছি একটা গান গাই, একটা ধর্মীয় গান। আমরা বললাম যে আমরা গানটা আরম্ভ করি, কারণ আমার এখানে গানটা গিয়ে আমরা ফিরে চলে যাব, আমার কেন জানি খুব খারাপ লাগছে, আমি খুব ব্যস্ত হয়ে যাই। ও বলে, না তুই গানটা ধরবি না, তুই আরম্ভ করবি না গানটা, চুপ করে বসে থাক। আমি বলি, না আমি যেতে হবে, বলেই আমি ওকে না বলেই মানে কিছু ও আরম্ভ করুক আর না করুক আমি গানটা ধরে ফেলি। আমি যখনই গানটা গাইতে আরম্ভ করি তখন একটা অদ্ভুত বিষয় ঘটে। ও ঠিক চার পায়ে একটা কুকুর যেরকম নেমে যায়, ও গড়িয়ে আমার সামনে, আমি আজব হয়ে যাই যে কিভাবে ও নেমে গেল ওই গর্তের মধ্যে, ওই বড় মাঠের নিচু মাঠের মধ্যে। এবং ও নেমে গিয়ে একটা মানে কিরকম একটা আওয়াজ হলো, মানে খুব একটা গাড়ির চাকা ব্রেক করলে যে কি কিরকম একটা আওয়াজ হয়, ওরকম একটা আওয়াজ হলো। এবং আমি আর ফিরে তাকাই না, আমি জোরে জোরে গানটা গাইতে গাইতে দৌড় দিয়ে একদম যতটুকু শক্তি ছিল শরীরে দৌড় দিয়ে আমি আমার একদম মানে এত জোরে দৌড় দিয়েছি যে আমি বুঝতে পারিনি কখন আমি মেইন গেটের সামনে চলে আসছি, এবং আমি টিচারদের ওই কোয়ার্টার গেট থেকে বেরিয়ে চলে আসছি, কারণ কোনো লোকও দেখিনি, কোনো গার্ড। কিন্তু যখনই আমি হোস্টেলের মধ্যে ঢুকি তখন দেখি যে হোস্টেলে চারজন ভাই অলরেডি চলে আসছে, এবং আমাকেও তারা গেটেই আটকায়। বড় ভাইরা আটকে বলে, এত সময় কি করছিলি? আমার মুখে দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না, আমি শুধু দাঁড়িয়ে কাঁপছি। কিন্তু আমার কাছে হঠাৎ করে মনে হচ্ছে যে অলরেডি তো শাস্তি পাবই, কারণ ওপাশে গিয়েছিলাম রাত্রেবেলা। এমন সময় ঘড়ির দিকে তাকাতে আমি তাজ্জব হয়ে যাই, আমার নামের পাশে ওরা নামটা লিখছে, নাম জিজ্ঞেস করলে বললাম 10:35 বাজে। আমি গিয়েছি 8:00, এবং আমার কাছে মনে হলো যে 10-15 মিনিট ছিলাম, আমি আড়াই ঘন্টা ওখানে কি করছিলাম আমি বুঝতে পারি না। বলে যে কালকে অফিসে দেখা করবি, এই বলে একটা ভাই আমাকে অনেকটা ঘাট ধরে নিয়ে ডর্মে নিয়ে যায়। আমাদের ডর্মটা এরকম দুতলা, আমার রুমটা একদম দুতলার কর্নার সাইডে, আমার রুমের পাশেই বাথরুম, আর তিমথি থাকতো নিচতলায় একদম ফার্স্ট রুমে। কিন্তু আমরা কখনো একটা রুমে রাত্রে 10:00 পরে যেতাম না আরেকজনের রুমে, আমি যেতে পারি না। এবং আমার কাছে মনে হলো সবাই নিস্তব্ধ, সবাই ঘুমিয়ে গেছে। তাই আমি উঠে আমার রুমে সবাইকে ঘুম পাওয়া দেখে আমি যাই, আমাদের একটা ক্যান্টিন আছে ওখানে, একটা বড় ভাই ক্যান্টিনটা চালায়, ওখানে যে দাঁড়াই। বড় ভাই এটা আমাকে দেখেই বলে, কি রবিন ভূত দেখলি, তোকে এরকম লাগছে কেন? আমি তখনও আমার এক্সপিরিয়েন্স থেকে কাটিয়ে উঠতে পারিনি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে তিমথির কি হলো, কারণ আমি তিমথিকে তো ওখানে দেখে এসেছিলাম। আমি খুব সন্দেহের মধ্যে, এমন সময় একটা ছেলে সিঁড়ি দিয়ে উপরে উঠে আসে, দেখে মনে হলো যে সে ওই তিমথির পাশের রুমেই মনে হয় থাকে। আমি তাকে খুব অনুনয় বিনয় করে বলি যে তিমথিকে একবার আমার কাছে ডেকে দাও, তিমথি কি আছে রুমে, আমি একটু তিমথির সঙ্গে কথা বলতে চাই, কারণ তিমথি আমার খুব একটা ক্লোজ ফ্রেন্ড, এবং কেন আজকে এরকম হলো, কেন এগুলো বললো আমি কিছুই বুঝতে পারি না। ওই ছেলেটা আমার রিকোয়েস্ট অনেক করার পরে আনে, এবং 4-5 মিনিট আমি দাঁড়িয়ে আছি, আমি বলতে পারবো না কিরকম। এর মধ্যে দেখি তিমথি এসেছে, ওই লাল গেঞ্জিটাই পরা, এবং চোখ মুছতে মুছতে এসেছে, অন্য একটা প্যান্ট পরা, একটা স্লিপিং প্যান্ট, চোখ মুছতে মুছতে এসে বলে, উইন কই, কি হয়েছে? ওকে দেখে তো আমার তখনই খেয়াল হলো যে ওর গা একটু ভিজা নেই, শুকনা, এবং মাত্র বিছনা থেকে উঠে এসছে। আমি প্রথমে জিজ্ঞেস করবার আগেই কিছু ওর গলা টেনে ধরে আমি ওর গলায় হাত দিই, গলায় হাত দিয়ে ওর গলা অনুভব করি, দেখি কোনো আঠা লেগে আছে বা কিছু কিছু কি দেখে আমাকে ভয় দেখাতে চাচ্ছিল। কিন্তু ও এতে খুবই আমার উপরে বিরক্ত হয়ে যায়, আমার হাতটা ঝাড়া দিয়ে ফেলে দেয়, বলে হঠাৎ করে কি হলো, কি আজব ব্যাপার, আমার গলা ধরছিস কেন? আমি বলি, না কিছু হয়নি, কারণ ওখানে অলরেডি 3-4 জন 5 জন চলে এসেছে, আমি কোনো কারো কোনো ট্রাভেল চাচ্ছিলাম না। তো আমি বলি, বিনি কোথায়? কেন, বিনি তো ঘুমিয়ে আছে, তুই কখন এসেছিস ওপাশ থেকে? ও বলল, কেন, কারেন্ট যখন চলে গিয়েছিল তখন তো আমি চলে এলাম, আমি তো ভাবলাম তুইও চলে এসেছিস। আমি অবাক, তাহলে কে আমার সঙ্গে ওই আড়াই ঘন্টা ওখানে এভাবে আমাকে আটকে রেখেছিল,
এবং যে মানুষটি সমস্ত গা ভেজা ছিল,
পুরো গা ভেজা ছিল, এবং গলায় রক্ত মানে একটা লাল একটা দাগ ছিল, এবং কিভাবে যে সে নেমে গেল আমি সেটা ভাষায় বর্ণনা করতে পারবো না।
বুঝতে পেরেছি। এবং এরকম উইয়ার্ড ঘটনা আপনি যেটা বলছিলেন যে ওইখানকার মানে কেউ হিন্টস কারো কাছ থেকে পান নাই, বাট এরকম ঘটনা মাঝে মাঝে ওখানে আরো অনেক কিছু ঘটেছিল। আচ্ছা, আমরা এই ঘটনাটার কি ব্যাখ্যা হতে পারে জানি না, তবে আপনারা যারা শুনছেন তারা নিশ্চয়ই SMS করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে ঘটনাটা। সুদীপ্তা আমাদের SMS করেছেন এবং সুদীপ্তা SMS করে বলছেন যে আমার প্রায় রাতেই মনে হয় আমার মশারির বাইরে কেউ দাঁড়িয়ে আছে, জানি না ব্যাপারটা কি। ময়মনসিং থেকে তিনি SMS করেছেন। হালিম আলমগীর আমাকে বলেছেন, ভাইয়া আমরা আপনার নতুন বন্ধু কুতুবদিয়া থেকে। ওকে, অনেক দূর থেকে SMS করেছেন। অর্ণব আমাদের SMS করেছেন রাজশাহী থেকে, ভাইয়া রাজশাহীর কোনো কাহিনী কি নেই? রাজশাহীর কাহিনী যদি আপনারা পাঠান তাহলে ডেফিনেটলি অবশ্যই থাকবে এবং ভালো কাহিনী যদি পাঠান আর কি। আমাকে প্রমী ময়মনসিং থেকে SMS করে বলেছেন যে আমার বই তার অনেকগুলো ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলো সম্পর্কে তিনি বলেছেন। মাতাল ভূত আমাদের SMS করেছেন এবং এছাড়াও আমাদের SMS করেছেন কামাল নাটোর থেকে যে ভাইয়া গভীর রাতে মাঝে মাঝে আমাদের বাড়ির আশেপাশে ঘোড়ার পায়ের শব্দ শুনতে পাই। ইমন লালবাগ থেকে SMS করে বলেছেন যে ভাইয়া আমি আচ্ছা আমার SMS পড়েন না কেন, আমি আপনার SMS পড়ে ফেলেছি। ফারাবি লিখেছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিলেট থেকে যে অ্যাসাইনমেন্ট না করে প্রোগ্রাম শুনছেন তিনি, ওকে খুব খারাপ কথা। হিমু লিখেছেন যে আমি যা কিছু স্বপ্নে দেখি তাই রেগুলার ঘটে, তার মানে কি আমার স্বপ্ন আচ্ছা এবং আমি ঠিক মানেটা জানি না, তবে এরকম অনেকেই বলে থাকেন যে অনেকের অনেক কিছু ঘটে। বিথি SMS করে বলছেন রাসেল ভাইয়া ওয়েল ডান, এবং তিনি শো লাস্ট ফ্রাইডে তো শো শুনে অনেক ভয় পেয়েছেন, থ্যাংক ইউ। এবং তিনি আমাদের SMS করেছেন চট্টগ্রাম থেকে। আচ্ছা, আমাদের আরো একজন গেস্ট রয়েছেন, তার সাথে আমরা একটু পরিচিত হব, আপনার নামটা একটু বলবেন।
হ্যালো এভরিওয়ান, আমি আয়মান হাসান, ইউনাইটেড ইউনিভার্সিটিতে ট্রিপলিতে পড়ছি।
ওকে, সো কেমন আছেন?
এই তো আলহামদুলিল্লাহ
ভালো আছেন। ওকে ফাইন, তো আপনার ঘটনাটা আমরা একটু শুনে ফেলি।
আমি যে এক্সপিরিয়েন্সটা বলবো সেটা হয়েছিল, ফার্স্ট শুরু হয়েছিল 2006 মার্চের দিকে। শুরুতে ওই সময় আমি ক্রিকেট খেলছিলাম বিকালবেলা। আমি তিনতলা দেখতে পাচ্ছি যে তিনতলার বাড়িওয়ালা যিনি উনি বারান্দায় বসে একটার পর একটা সিগারেট খেয়ে যাচ্ছে।
আচ্ছা,
তারপর দিন আমার ফিজিক্স এক্সাম ছিল, আমি তখন ক্লাস 9। আমি সকালবেলা ঘুম থেকে উঠেই কান্নার আওয়াজ শুনতে পাই, সেটা হচ্ছে যে ওই যে বাড়িওয়ালা যে যাকে দেখলাম যে বারান্দায় বসে কন্টিনিউয়াসলি চেইন স্মোকিং করছে, তার ওয়াইফ কাঁদছিল এবং সে সেই রাতে মারা গেছে। পরে দিয়ে শুনলাম যে তার অনেকগুলো হার্ট ব্লক, হার্টে সমস্যা, সিগারেট খাওয়ার জন্য যেসব সমস্যাগুলো হয়। তার 2-3 মাস পর একবার এরকম হলো যে আমরা অনেকগুলো কাজিন মিলে এক জায়গায় আর কি আমাদের বাসার সামনে ছিলাম আর কি, আমাদের আমি আর আমার এক কাজিন অনেকগুলো কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসার জন্য গাড়িতে করে বাইরে গেছিলাম। গাড়ি সহ বাসায় ফিরেছি, গাড়ি যখন পার্ক করছি তখন দেখি যে দুইটা লোক আর কি, একজন বড়, দুইজনকে আমি চিনি, একজন বড় আরেকজন হচ্ছে টোকায়ের মতো, তারা হচ্ছে আমার বাসার অপোজিটের যে বাসা, ওই যে বাসায় আমি দেখলাম যে যে লোকটা মারা গেল ওই বাসার সামনে দিয়ে ক্রস করছে। এমন সময় দেখলাম যে উপর থেকে ওয়েল্ডিং করার সময় যেরকম আগুনের ফুলকি পড়ে সেরকম আগুনের ফুলকি পড়তে শুরু করলো, আমাদের গাড়িতেও কিছু পড়লো, তাদের গাও কিছু পড়লো। এবং ওই দুজন করলো কি, উপরে তাকে ওই ওই আর কি যেখান থেকে আগুন পড়ছে সেই দিকে উদ্দেশ্য করে গালিগালাজ শুরু করলো। আমি সুন্দর মতো আমার কাজিন সহ বাসার ভিতরে চলে গেলাম। তার কিছুদিন পর আমি যেটা অবাক কাণ্ড সেটা হচ্ছে যে যেই দুইজনের গায়ে এই ওয়েল্ডিং এর মতো এই আগুনের ফুলকি পড়েছিল তাদের দুইজনেরই কিছু সমস্যা হচ্ছে। যেই আঙ্কেল ছিল ওনার মেন্টালি কিছু সমস্যা দেখা দিয়েছে এবং তাকে আর কি চিকিৎসার জন্য ইন্ডিয়া নিয়ে যাওয়া হলো। আর সাথে যেই টোকাইয়ের মতো আরেকটা যে ছেলে ছিল সে এখনো আমাদের গলিতে থাকে এবং সে 100% অ্যাবনর্মাল, তার মুখ থেকে কন্টিনিউসলি লালা পড়ে, গায়ের জামা সারাক্ষণ চেঞ্জ করে রাখা থাকে, গায়ে সারাক্ষণ গামছা দিয়ে রাখে তার আর কি আত্মীয় স্বজন যারা ওই জায়গায় থাকে। এন্ড দিস ইজ দ্য বিগিনিং। এন্ড এরপর যেটা হলো যে তার কিছুদিন পর আমি বুঝতে পারছি যে লোকটা মারা গেছে তার সাথে এটার কিছু সম্পর্ক আছে। আমি দেখলাম যে তার কিছুদিন পর আমি আমার আপন ভাই, যে সে এখন কানাডায় থাকে, তাকে সহ আমি বাসায় ফিরেছি। বাসায় ফিরে দেখলাম যে একই রকম একইভাবে উপরে একটা শ্যাডো তিনতলায় সেখান থেকে আগুনের ফুলকি পড়ছে, আমার গায়েও কিছু পড়লো, আমার ভাইয়ের গায়েও কিছু পড়লো এবং দেয়ার ওয়াজ নো ফিলিংস। আমি কিছু বললাম না কারণ আমি ব্যাপারটা জানি যে দিস ইজ সামথিং ওয়েয়ার ইজ গোয়িং অন দেয়ার। আমার ভাইয়া যেটা করলো যে উপরে তাকে একটাই সেন্টেন্স ইউজ করলো যে মানুষজনের কি কোনো কমন সেন্স নাই, আমি জানি যে সামথিং ইজ রং ইজ গোয়িং টু বি হ্যাপেন্ড। আমি জোর করে আমার ভাইয়া, হি ইজ এট লিস্ট 8 ইয়ার্স ওল্ডার দেন মি, তা আমি তাকে জোর করে আমাদের বাসে ঢুকিয়ে দিলাম কলাপসিবল গেট খোলা অবস্থায়। ওই আমার রুম থেকেই ওই তিন তালার বারান্দাটা দেখা যায়। আমি তখনও আর কি আমার রুমের সামনে আমি দাঁড়ানো, আমি বাসার বাইরে আমার রুমের সামনে দাঁড়ানো জানলার সামনে, আমি তিন তালা দেখছি শ্যাডো ওয়াজ স্টিল মুভিং অন, এবং আগুনের ফুলকি তখন পড়ছিল না কিন্তু শ্যাডোটা ছিল। আমি শুনতে পাচ্ছি আমার ভাইয়া আর কি, আমি ঠিক জানলার পাশেই দাঁড়ানো, আমার ভাইয়া কম্পিউটার খুললো, সে একটা গেমস খেলছিল আনরিয়েল টুর্নামেন্ট। আমি হঠাৎ করে দেখলাম যে শ্যাডোটা আমার দিকে ছুটে আসছে, অ্যান্ড আই ওয়াজ রিয়েলি স্কেয়ার্ড, ছুটে এসে আমাকে ক্রস করে চলে গেল এবং আমি ধাম করে একটা শব্দ শুনতে পেলাম। এবং পরের ঘটনাটা পরে বলি, শ্যাডোটা যখন আমাকে পাস করছিল আমাকে মনে হচ্ছিল আমাকে কেউ গরম পানিতে চুবাচ্ছে। আমি জলদি ভিতরে কি ঘটনা ঘটেছে দেখার জন্য ভিতরে গেলাম, গিয়ে দেখলাম যে আমার আব্বু আর আমার বোন বসে খাচ্ছে। আমার ভাইয়ের রুমে গেলাম, রুমে গিয়ে দেখি আমাদের যে ফ্যানটা সিলিং ফ্যান সেটা খুলে পড়ে গেছে, এবং ভাইয়া অবাক হয়ে তাকিয়ে আছে, এবং সে আর কি জাস্ট হোয়াট ক্যান আই সে, সে কিছুই নড়াচড়া করতে পারছে না এবং জাস্ট তাকিয়ে আছে। এবং ব্লেডের আঘাতে আমাদের একটা স্টিলের আলমারিতে পুরো একটা বিশাল দাগ পড়ে গেছে, এটা সেটা এখনো আছে। এবং দ্যাট ওয়াজ দ্য এন্ডিং।
ওকে, সো অনেক ইন্টারেস্টিং একটা স্টোরি, আর আমি দেখতে পাচ্ছি যে এর মধ্যে আমি জানি না যে কাদের কেমন লাগছে, এবং আপনারা অবশ্যই কেমন লাগলো সেটা জানিয়ে আমাদের SMS করবেন, এবং SMS করে জানিয়ে দিলে আমরা খুব খুশি হব। সাকিব আমাদের লিখেছেন ভূতের গলি থেকে যে, আমার বাড়ির ছাদে একদিন আমার মামা ঘুমিয়ে ছিল, হঠাৎ জেগে দেখে তার উপর মশারি টাঙানো। ওকে, এবং আরো একটা ঘটনা, মানে এই তারপর থেকে ঘটনাটা শুরু হয়েছিল কিন্তু SMS এর মধ্যে লিখতে পারেননি, তো আমি বলবো যে এই ঘটনাটা যদি পুরোপুরি শেয়ার করতে চান তাহলে আপনি আমাদের ইমেল করতে পারেন bhoot@radiofurti.fm, এই অ্যাড্রেসে আপনারা ইমেল করে দিতে পারেন। আর আরেকটা গুড নিউজ আছে, সেই গুড নিউজটা এখন একটু দিয়ে দিতে চাই। তার আগে কয়েকটা SMS পড়ে ফেলি। FN নিপুন রাজশাহী থেকে SMS করেছেন, আমাদেরকে নরসিংহী থেকে SMS করেছেন সজীব, সাইদুল আমাদেরকে SMS করেছেন, এছাড়াও দেখতে পাচ্ছি আমাদেরকে SMS করেছেন সোহেল, SMS করেছেন আমাদেরকে দীপ্তি, SMS করেছেন ইসরাত জাহান, এছাড়াও সৌমিক ময়মনসিং থেকে SMS করেছেন, গোফরান বরিশাল থেকে SMS করেছেন আমাদেরকে, এবং এছাড়া আমাদেরকে SMS করেছেন উত্তেজিত ভূত সহ আরো অনেকে। সো স্টে টিউন, এবং যে গুড নিউজটা দিব বলেছিলাম সেই গুড নিউজটা দিয়ে দিচ্ছি যে আমাদের সাথে আজকে সত্যি সত্যি জয়েন করেছেন ভৌত স্টিম, আপনারা অনেক SMS করেছেন, রাইট, এবং সবচেয়ে বড় কথা যে প্রথমে বলে দিই যে ভৌতিস মাঝখানে দেশের বাইরেও ছিলেন এর মাঝখানে কয়েকদিনের জন্য, তো আজকে অনেকদিন পরে আসছেন, সবাই নিশ্চয়ই অনেক ভালো লাগছে এই জন্য। কেমন হলো বাইরের ট্যুর এবং কোন নতুন এক্সপিরিয়েন্স? কিছু
এক্সপিরিয়েন্স তো জোস, মানে আমি সাকিব গিয়েছিলাম,
জি
এক্সপিরিয়েন্স কয়েকটা জায়গায় গিয়েছি আমরা, অ্যাকচুয়ালি দুটো জায়গায় সিঙ্গাপুরে, ইন্টারেস্টিং আমি যেটা বলি
আরকি, মানে ভৌতিস্টের কোন রিলেশন আছে?
অ্যাকচুয়ালি আমরা রেকি করতে গেছিলাম, আমাদের আমরা খবর পেয়েছি যে ইন্টারেস্টিং কিছু জায়গা আছে, আমরা দুটো জায়গায় গিয়েছিলাম, একটা হোটেলে, অ্যাকচুয়ালি ওই হোটেলে ছিলাম আমরা, আর একটা হচ্ছে একটা হসপিটাল, এটা অ্যাবান্ডন এখন আর নাই, চাঙ্গি হসপিটাল সিঙ্গাপুরে, ওখানেও গিয়েছিলাম, ওখানে ছিলাম আমরা এক রাত। সো দুইটা জায়গাতেই আমাদের ভালোই এক্সপিরিয়েন্স হয়েছে আর কি, মানে অনেক ভয়ঙ্কর কিছু বলবো না, বাট হ্যাঁ এক্সপ্লেইন করতে একটু সমস্যা হচ্ছে আর কি। এগুলো নিয়ে ডেফিনেটলি আমরা আলাপ করবো,
তার মানে আমরা আশা করতে পারি যে ভৌতিস্টের কিছু কিছু এপিসোড দেশের বাইরেও শুটিং এ যেতে হতে পারে, এরকম কিছু
সিজন টু তে যদি আমরা যাই,
জি
তাহলে ডেফিনেটলি সিজন টু তে অনেক জায়গাতেই আমরা দেশের বাইরে যাচ্ছি ফর শিওর, বিকজ অলরেডি দেশের বাইরের কয়েকটা আমরা ফুটেজ টুটেজ আমরা অলরেডি
দেখে ফেলেছেন,
আমাদের কাছে
রেকি করে আসছেন,
সো যদি সিজন টু তে যাওয়া হয় ডেফিনেটলি, বাট আমরা সিজন ওয়ানে ডেফিনেটলি বাংলাদেশ নিয়েই যা করার করছি, এবং আমরা যতগুলো লোকেশনে ইন্টারেস্টিং ঘটনা পেয়েছি বা জিনিসপত্র দেখেছি সেখান থেকেও তো সবকিছু আমরা দেখাতে পারছি না সিজন ওয়ানে, হ্যাঁ আমরা ছয়টা লোকেশন বা পাঁচ ছয়টা লোকেশন দেখাবো, সো হ্যাঁ ডেফিনেটলি,
এবং সবকিছু মিলিয়ে মানে যে এপিসোড এবং তারপরে আবার হচ্ছে ওই জিনিসগুলো এক্সপ্লেনেশন থাকবে মনে হয় কিছু কিছু,
অবশ্যই অবশ্যই, সেটাই আমরা যতক্ষণ এক্সপ্লেন করতে পারি,
সেটাই না সেটা হলো অনেক, এবং সবাই অনেক অপেক্ষা করছে, অনেক মানে আগ্রহ নিয়ে যে কবে স্টুডিওতে মানে দেশ টিভিতে দেখতে পারবে, সবাই ওয়েট করছে এবং বারবার করে SMS করে জানতে চায় যে কবে আসছে ভৌতিক।
হোপফুলি সামনে আসবে। আমাদের ওই নিউজটা কি বাজে করতে, আমাদের একটা ঘটনা বলি, সেটা হচ্ছে যে গত মাসে আমাদের ভৌতিস্টের তিনটা ফিকশন পার্ট, ইনভেস্টিগেশন পার্ট না, তিনটা ফিকশন পার্ট নাটক, তিনটা নাটক এই আমাদের হার্ড ড্রাইভ পুরোপুরি ভাবে ক্র্যাশ করেছে এবং আমরা কোন রকম ডেটা ইয়ে করতে পারছি না। আমরা হোপফুলি কালকে পরশুতে জানতে পারবো যে আমরা ওই ডেটাগুলো আবার ফেরত পাবো কিনা। যদি না পাই আবার তিনটা নাটক ফুল প্রথম থেকে আবার সবকিছু করতে হবে, সো এটা নিয়ে আমরা খুব একটু টেনশন আছি,
আবার অনেক তাহলে পিছিয়ে যেতে হবে আসলে।
হ্যাঁ, বাট আমরা অত পিছাতে চাচ্ছি না, দেখা যাক কি হয়। দেখা
ওকে,
আমাদের তিনটা এবং অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেসেরও তো ইনভলভমেন্ট আছে এখানে,
সেটাই
তো, আবার খরচের ব্যাপার অনেক কিছু আছে,
অনেক কিছু।
আমরা উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট টু রিট্রিভ অল দ্য ডেটা,
মানে আমাদের অ্যাকচুয়াল ফুটেজ গুলো যায়নি।
আচ্ছা,
বাট এডিট ভার্সন গুলো চলে গেছে,
তাহলে তো অনেক কষ্ট। এটা আবার
ইটস এ ম্যাটার অফ 7 days, যদি হার্ড ডিস্ক বলে যে রিকভার করা যাবে তাহলে রিকভার করে ফেলবো, আর যদি বলে যে করা যাবে না, ইটস এ ম্যাটার অফ 7 days, রাত দিন। উই হ্যাভ আওয়ার ওন এডিটর,
সুমন ভাইয়ের সাথে
সবসময় বিদেশও হয়, এখানে হয়, এটা আসলে কারো স্টার্টিং সুপার ন্যাচুরাল, ইটস নোবডি ক্যান বি ব্লেম, এই দিস থিংস হ্যাপেন, কিছু করার নেই। আর মজা পাবো হচ্ছে আমরা তো দেশ থেকে লুকিয়ে আছি না লিটারালি, মানে এবং যেখানে যে
দেখা
হয় রাঘব বলদের সাথে আর কি,
সুমন
ভাই উভয়তে এসে টিকে আসলে আমি লুকা থাকি, আমি এসে টিকে কাজ করি। তারপর বেস্ট হচ্ছে যে আমি প্লেনে উঠছি,
আচ্ছা
এর দুই জায়গায় নুভার সাথে দেখা হচ্ছে, নুভাই আমাকে দেখলি একটা লুক দেয় আর কি, লুক দেখে আমি পালাই।
আচ্ছা,
তো প্লেনে উঠে দেখি DMD আরিফ ভাই উনি ওখানে বসে আছে আমাদের হাসি মুখে, আপনি এখানে কি করেন? ভূতিস্ট কই?
অপেক্ষা করছে এবং অনেকেই সবসময় জানতে চায় যে কি অবস্থা। এবং আজকে একটা ব্যাপার যে আমাদের যে গেস্টরা রয়েছেন তাদের মধ্যে দুজন গেস্ট রয়েছেন, তারা তাদের বাসায় অনেক কিছু দেখা যায় এবং তারা একটা মজার কাজ করেছেন, সেটা তারা ভিডিও করে নিয়ে আসছেন। তো আমি ভিডিওটা আজকে আপনাকে দিয়ে দেবো, আপনার সঙ্গে নিয়ে যেতে পারবেন এবং ওরা ভিডিওটা নিয়ে আসছে এবং আপনারা যেন কি মুডে করছেন ভিডিওটা একটু বলবেন।
আমি একটু বলতে চাচ্ছি ঘটনাটা, আমার কাজিনের বাসায়
সে আছে এখানে, হ্যাঁ
সৌরভ, তার বাসাতে ও একদিন একটা জিনিস দেখে রাত্রেবেলা।
শিওর, আপনি বলেন।
হলো কি, ও একদিন রাত 1:30টার দিকে ওর ঘুম ভাঙে, ও হঠাৎ করে বাইরে গিয়ে দেখে ওদের ওর রুম থেকে বাইরে গিয়ে লিভিং রুম দেখা যায়, লিভিং রুমের চেয়ারের উপরে একটা ছেলে বসে আছে, ২২ বছর এরকম, কিন্তু ও বসে আছে, ওর দিক থেকে তাকালে ছেলেটাকে সাইড ওয়াইজ দেখতে পাচ্ছে বসে আছে, যে চুলগুলো অনেক বড় এবং কিছু দেখতে পাচ্ছে না, শুধু সাইডে দেখতে পাচ্ছে। ওই ছেলেটা ও ভাবলো কি যে হঠাৎ করে ঘুম ভেঙেছে, তো ও কিন্তু তো ভয় পায়নি, আমার কাজিন মাত্র টেনে পড়ে, ও তারপর বাথরুমে যায়, চোখ ধুয়ে আসে, ফিরে এসে যখন তাকায় এক্সাক্ট পজিশনে ছেলেটা বসে আছে এবং এবার ছেলেটা ফিরে ওর দিকে তাকায়, তাকিয়ে দেখে হাসি দেয় একটা, এবং ও ওই ছেলেটার চোখের দিকে তাকিয়ে দেখে কিছু নাই, মানে জাস্ট নাক। হ্যাঁ, কি হয়েছিল বলো?
জাস্ট হোল, মানে চোখে এমন কিছু নাই।
আর চেহারা?
চেহারা তেমন বোঝা যাচ্ছিল না, কারণ রাত, চেহারা তেমন বোঝা যাচ্ছিল না,
কিন্তু
মানে এমন বোঝা যাচ্ছিল চোখ নাই,
মানে চোখটা খালি একদম। তো ও ওই দেখে মানে চিৎকার দেয়, চিৎকার দিলে ওকে কি তোমাকে টেনে নিয়ে গিয়েছিল?
আমার মনে হয়েছিল
ওকে ড্র্যাগ করে, কেউ জানি ওকে ড্র্যাগ করে ওর রুমের একদম জানলার পাশে নিয়ে ফেলে দেয়, ফেলে দিয়ে জানলা দিয়ে বেরিয়ে চলে যায়। তো ওখানে আমরা ওখানে বসি অনেক সময়।
আর একটা মজার ব্যাপার কি, আমার একটা দিদিমা, যেন আমার নানি, সে বলেছিল যে আমার জানলার পিছনে একটা মানে কার্ভেজ টাইপের কিছু একটা আছে, সেখানে সে বলেছিল, অনেক আগে শুনেছিল, সেখানে বলে একটা ছেলের মার্ডার হয়েছে।
আচ্ছা, ওকে।
তো এটা নিয়ে ফ্যামিলিতে অবশ্য তেমন কিছু হয় না, এবং আমরা মানে তার ফ্যামিলিটা যখন প্রথম মানে ওই দিন রাত্রেবেলা যখন চিৎকার শুনে মা বাবা উঠে যায়, ওকে ধরে ওখানে পড়ে থাকতে দেখে, ওকে উঠে নিয়ে বেডে নিয়ে যায়, এবং ওর দুদিন পরেই মানে দুদিনের মধ্যে ওর জ্বর আসে, খুব জ্বর, এক সপ্তাহ জ্বর কন্টিনিউ করে, এবং আমরা দেখতে যাই,
শুয়ে থাকে সারাদিন, কিছু মানে তেমন কিছু বলে না, কিন্তু ও আস্তে আস্তে করে অল্প যখন বলে, কারণ তার মা বাবা কেউই বিশ্বাস করেনি প্রথম কথাটা, ভেবেছে হয়তো রাত্রেবেলা ভয় পেয়েছে। তো আমাকে শেয়ার করে ফার্স্ট, এবং আমিও বিশ্বাস করি না। যখন আমি ইমেল করেছি আমি লিখেছিলাম যে এই ব্যস্ততার টাইমে আসলে অনেক সময় বিশ্বাস করা হয় না এগুলা। তো এরপরে তার বাবা মারা প্রায় কাজের জন্য চিটাগাং যায়, এবং তার মাত্র দু তিন সপ্তাহ পরে ওকে বাসায় একা থাকতে হবে একটা রাত্রে। এবং ও আমাকে সেদিন প্রায় সন্ধ্যা ছটা থেকে ফোন দিচ্ছে যে তুমি আমার বাসায় এসে থাকো।
আমারটা অবশ্য বড় বোন আছে, কিন্তু সে হলো কিছু তার কাজের জন্য, একটু
আমি রাত 11টা পর্যন্ত তার সঙ্গে ফোনে কথা বলে কিন্তু যেতে পারি না, আমি আটকে যাই আমার বাসায় কাজে। তো রাত 12:30 দিকে আমাকে ফোন দিয়ে বলে যে ওকে আমি যখন ফোন দিয়েছে ওকে অনেক শেকেন লাগছে, আর ও আমাকে বলছে যে রান্নাঘরের মানে জিনিসপত্র সব বাইরে
যেমন পড়ে যায় সেরকম একটা শব্দ হচ্ছে।
আমি বললাম যে দেখো চোর আসছে বিড়াল, মানে কিছু হলে গাইড কে বলো, নিচে গার্ড আছে সারা রাত জেগে থাকে, ড্রাইভার আছে নিচে। কিন্তু ও বলছে যে না রান্নাঘর থেকে আসছে, গেট থেকে না। এবং ও বলছে যে ওর ঘরের মধ্যে কোনো, ঘরের মেন গেট না, ঘরের মধ্যে গেট কেউ নক করছে। তো আমি বলছি যে মানে ওকে ভয় আশ্বস্ত করার জন্য ভিডিও করো, কিছু একটা করো, মানে ফোন কথা বলো আমার সঙ্গে, ভিডিও করো। তো ও না হঠাৎ করে ফোনটা রেখে দেয়, সঙ্গে সঙ্গে ফোনটা রেখে দেয়। আমি বুঝি যে ভয় পেয়েছে, আমি কল ব্যাক করি কিন্তু কেটে দেয়। এরপরে আমি আবার কল ব্যাক করি, আবারও কেটে দেয়। ও আমাকে দুটার দিকে ফোন দেয়, ও কথা বলতে পারছে না, ওর মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না, ও মনে হয় সোজা হয়ে গেছে কিন্তু কোনো মতো ফোন দিয়েছে। আমি এখান থেকে চিল্লাচ্ছি ফোনে, কি হয়েছে বল, আমি আসছি এখনই চলে আসছি, এই তো 5টা বাজে গেছে সকাল, যদিও 2টা বাজে আমি বুঝতে পারছি, 5টা বাজে সূর্য উঠে যাবে, কিচ্ছু না, তো গার্ড আছে, পাশের লোক আছে, জানতে পারি যে পাশের বাসার লোক ছিল না ওদিন, এইরকম একটা কোইন্সিডেন্স যখন হয়। এবং ও অনেক সময় পরে আমাকে বলে আমি একটা ভিডিও করেছি, আমি শুধু ফোনটা রেখে দিয়েছিলাম খাটের উপরে, কিছু আসছিল না, আমি কালার ইনভার্ট মোডে যখন তখন ভিডিওতে কিছু এসেছে। ও বলছে আমি দেখবো না ভিডিওটা, আমার রুমের গেট পর্যন্ত কিছু একটা আসে, রান্নাঘর থেকে বা বাথরুম থেকে বেরিয়ে আসে এবং ফিরে যায়, এবং আমি এটা ক্যাপচার করেছি। মানে ওর কাছে খুব ভয় লাগছে কিন্তু ও খুব মানে ও যে বোঝাতে
মানে
ও বুঝাচ্ছে যে আমি পেরেছি, তোরা আমার কথা মিথ্যা না, এইটাই ও প্রমাণ করছে চাচ্ছে। তো আমি পরের দিন দুপুর বেলা যাই ওর বাসায় এবং ভিডিওটা দেখে আমি শকড, আমি ভিডিওটা একটা কপি এনেছি, মানে এরকম আমি দেখিনি ভিডিওতে, মানে আমার কাছে মনে হয়েছে কিছু এবং কিছু একটা প্রেজেন্স আছে, একটা এনার্জির। তো যে ভিডিওটা আমরা শেয়ার করব, এবং এরপরে ইন্টারেস্টিংলি আরো একদিন রাত 1টা বাজে আরেকটা ভিডিও দেখা করে, ওই সেটাতেও এসেছে এবং ওর বাসাতে এটা হচ্ছে। এবং আমি ছিলাম ওর বাসাতে, অনেক নয়েজ হয়, মার্বেল যখন 10-15টা একসঙ্গে মাটিতে ফেলে দেয় এরকম নয়েজ হয়, এবং আমরা নয়েজের পরপরই ওর বাসা দুতলায়, তিনতলায় গেলাম, পাশে গেলাম, নিচে গেলাম, সবাই আমাদেরকে মানে না কিছুই হয়নি। মার্বেল তো
মজার ব্যাপার কি আমাদের মানে বাসার উপর নিচে কোনো মানে ছোট বাচ্চা নেই যে মার্বেল নিয়ে খেলবে,
কিন্তু 10-15টা মার্বেল যখন একসঙ্গে ছুড়ে মারা হয় যে আওয়াজটা হয় ওরকম, আমরা মানে এটা এক্সপ্লেন করতে পারছি না। অনেকে আমি শুনেছি আগের এপিসোডে যে ডিজাইনের কারণে বিল্ডিং এর হয়, কিন্তু মানে এরকমই যে হচ্ছে এবং আমরা শুনতে পাচ্ছি ওই রুমে থাকলেই, এমনকি পাশের রুমে থাকলেও শুনতে পাচ্ছে না তার দিদি, তার মাও শুনতে পাচ্ছে না, আমরা শুনতে পাচ্ছি, এটা খুব একটা মানে সুপারন্যাচারাল কিছু একটা লেগেছে আমাদের কাছে।
ভূতিস্টিমকে আমি যেটা বলবো যে অনেক সময় ভিডিওগুলা চেঞ্জ করা যায় আর কি, এডিটিং করা যায়, আপনাদেরকে বলবো ওর মোবাইলে ক্যাপচার যেগুলো সেগুলো কিন্তু এডিট করা যায় না, আপনারা মোবাইলের ওটা দেখেন, এবং দ্যাট ওয়াজ রিয়েলি ওয়ার্ড ম্যান।
আমরা আসলে মানে কাউকে প্রথমে বিশ্বাস করি না অবিশ্বাস করি না, রাইট, আমরা কাউকে বিশ্বাস করি না অবিশ্বাস করি না, আমরা রেসপেক্ট করি। কেউ যদি একটা স্টোরি বলে, ভিডিও দেখে বা হোয়াট এভার, উই রেসপেক্ট ইট, যে ফাইন দিস ইজ সামথিং ইউ শোন বা ইউ সেড, উই রেসপেক্ট ইট। ওটা যদি তারপরে আমাদের ইনভেস্টিগেট করার সুবিধা থাকে বা সুযোগ থাকে তখন ইনভেস্টিগেট করে উই মেক আওয়ার ওন জাজমেন্ট। সো হ্যাঁ, অবভিয়াসলি যে কোনো ফুটেজে এখন যে কোনো কিছু ঢোকানো যায়, এটা কোনো ইয়ে নেই, মোবাইল হোক আর পেন ভিডিও হোক আর এইচডি ক্যাম হোক, যে কোনো কিছু যা কিছু ঢোকানো যায়, বাট দ্যাটস নট দ্য পয়েন্ট, ওটা আমাদের স্পিরিট না, আমাদের স্পিরিট হচ্ছে যে যেটা দেখলাম উইল রেসপেক্ট ইট, সো ওটা কোনো টেনশন নেই।
আমরা র ভিডিওটাই ফোন থেকে এনে দিয়ে দিয়েছি, ফোনের মেমোরি থেকে আপলোড করে। আমি কি আমার আরেকটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই?
আমরা কি শেয়ার করবো না? একটা ছোট্ট ব্রেক নেই না হালকা? হ্যাঁ, একটা ব্রেক নেই এবং ব্রেকের পরে আমরা ফিরে আসছি একটু পরে। আর আর যাবার আগে আরেকবার বলে যাই যে আপনারা যারা এসএমএস করতে চান তারা শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। তার আগে ছটপট কয়েকটা এসএমএস পড়ে ফেলতে চাই। অর্পা কলাবাগান থেকে লিখেছে যে একটা খুব মানে এটা হচ্ছে আমি সাকিব ভাইয়ের কাছে একটু জানতে চাই, সেটা হচ্ছে যে খুবই মানে এটা নিয়ে অনেক আলোচনা হয় যে আসলে ভ্যাম্পায়ার বলে কিছু আছে কিনা।
ভ্যাম্পায়ার বলে আসলে অবশ্যই আছে, সেটা একটা ক্যারেক্টার ইন এ বুক, ব্র্যাম স্টোকারের।
রাইট,
ওই ক্যারেক্টারটা এবং ওই বইটা এক্সিস্ট করে।
ওকে,
অ্যাজ ফার অ্যাজ আই নো এর বেশি আমরা জানি না।
রিমকি আমাদের এস এম এস করেছেন, ভাইয়া কালকে এক্সাম বাট তোমাদের শো শুনে পড়তে পারছি না। ওকে, সাব্বির লিখেছেন যে ভাইয়া আমরা সাতজনে একসাথে ভূত এফএম শুনছি, থ্যাংক ইউ সো মাচ। তুঙ্কু আমাদের লিখেছেন আজ থেকে 4 বছর আগে আমি যখন রাজশাহী ইউনিভার্সিটি পড়তাম তখন এস এম হলে থাকি এবং রাত 11:30 ঘুমিয়েছিলাম আমি এবং রুমের দরজা বন্ধ করে এবং ঘুমের মধ্যে কিছু একটা হয়েছিল, সেটা তিনি লিখতে পারেনি। ভূত এফএম @radiofurti.fm আপনি ইচ্ছা করলে এস এম এস করতে পারেন। স্নিগ্ধা চট্টগ্রাম থেকে লিখেছেন যে চরম ভয় পাচ্ছেন তিনি। বিন্তু লিখেছেন যে তিনি লাস্ট মান্থের 3rd Friday তে যে ঘটনা শুনেছিলেন সেই ঘটনা শুনে এখনো ঘুমাতে পারেন না। আচ্ছা, ওইদিন আরমান ভাই আসছিলেন আমি দূর মনে পড়ে। বেলাল লিখেছেন রাজশাহী থেকে যে আমরা 5 friends ভূত এফএম শুনছি, আজকে স্টোরি খুব ভালো লাগছে। এবং উইন্ডাস তার প্রশংসা করেছেন আমাদেরকে অনেকেই। রিনি লিখেছেন ভাইয়া আমি বাগেরহাট থেকে লিখছি, আমি একটা আচ্ছা তিনিও খুব এনজয় করছেন সেটাই। যাই হোক, আমরা এখন একটা ছোট ব্রেক
নেওয়ার আগে বলি আমার একটা ছোট ফ্রেন্ড মানে জুনিয়র ফ্রেন্ড, ওর নাম হচ্ছে সার মনে হয়।
আচ্ছা,
সার না সার হোয়াটএভার, বেচারার নাম বলে গেছি। ওকে বলছিলাম ওর নাকি তুমি জীবনের স্টোরি টুরি নাকি পড়ো না, এসেন্স পড়ো না? বলছিলাম যে ঠিক আছে আমাকে একটা এসেন্স করো, আমি রাসেলকে বলবো তোমারটা পড়তে।
ওকে,
তার আমি ফোন বাসায় ফেলে আসছি।
আচ্ছা,
সার ও সার সার ওটা নাম বলে গেছি, তুমি এখন একটা এস এম এস করো আমাকে রেফারেন্স করতে, রাসেল অবশ্যই এটা করবে।
সেটাই আমার যেটা মনে হয় যে অবশ্যই। আর স্যার থ্যাংক ইউ আমাদের সাথে রেগুলার থাকার জন্য এবং আমাদের শোটা শোনার জন্য। ওকে, তো আমরা একটা ব্রেক নেই এবং ব্রেকের পরে ফিরে আসছি, ছোট্ট একটা গানের পরে ফিরে আসবো। অ্যান্ড স্টে টিউন টু রেডিও ফুরকান। রাইট, শুনছেন সবসময় রেডিও ফুর্তির সাথে আছি রাসেল এবং ভৌতিস্টে, ভৌতিস্টিম তো আছেই আমাদের সঙ্গে, সুমন ভাই আছেন এবং সাকিব ভাই আছেন আজকে। ঘড়িতে সময় 12:54 এবং আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আজকের গেস্টরা। অ্যান্ড আমাদের আরও একজন গেস্ট রয়েছেন, তার কাছে একটা ঘটনা শুনব। আপনার নামটা বলবেন প্লিজ।
হ্যালো লিসনার্স, আমার নাম আদর।
রাইট,
আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আমি হিলগাঁও থাকি। তো আমি আপনাদের সাথে আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাচ্ছি। ঘটনাটা এপ্রিলের শেষের দিকে ঘটেছে এই বছরই। তো আমার এক ফ্রেন্ডের বড় ভাইয়ের হলুদের অনুষ্ঠান ছিল, তো আমরা সেখানে বেশ রাত, হলুদের অনুষ্ঠান অনেক জাঁকজমক হয় তো সেজন্য অনেক রাত হয়ে গেছিল। আর যেহেতু আমি মানে বাইকে চলাচল করি তো সেজন্য আমি মানে ওই রাতটাকে এত রাত মানে আমার কাছে সমস্যা না, আমি যে কোনো মুহূর্তেই বের হতে পারি। তো তখন প্রায় রাত 2:30 যায় আমার বের হতে হতে, আমি রওনা দিই। এটা আমার অনুষ্ঠানটা ছিল শেওড়াপাড়া, তো সেটা আমার বাসা থেকে অলমোস্ট 10 কিলোমিটার দূর হবে। তো আমি রওনা দিই, মাঝপথে খেয়াল করলাম, লক্ষ্য করলাম যে রাস্তায় আসলে মানে কোনো মানুষ দূরের কথা, কোনো গাড়ি ঘোড়া কিছুই নেই, একদম নিরিবিলি রাস্তা, জাস্ট রাস্তার বাতিগুলো জ্বলছে। তো এই মুহূর্তে আমার যে ভয়টা আসলো সেটা আসলে মানে ভূতের কোনো ভয় না, সেটা আসলো মানে আমি মনে করলাম যে মানে ছিনতাইকারীর আমার ভয় একটা আসলো এত রাতের বেলা। তো আমি যে তখন যেটা করলাম, আমি আমার বাইকের গতিটা বাড়িয়ে দিলাম এবং খুবই দ্রুত গতিতে আমি রওনা দিলাম বাসার দিকে। তো কিছুক্ষণের মধ্যে আমি চলে আসলাম বিজয় সরণির যে লিংক রোডটা হয়েছে তেজগাঁওয়ের দিকে। তো রোডটা প্রথমে উঁচা, কিছুদূর উঁচা যখন আমি উঠলাম তখন আমার হেলমেটের গ্লাসটা খোলা ছিল, তো আমি মানে যেহেতু বাইকে অনেক গতি ছিল, আমি আমার চোখে আগুনে লাভার মতো কিছু একটা আমার চোখে লাগছিল, সেই জন্য আমি জাস্ট হেলমেটের গ্লাসটা লাগিয়ে দিই। তো রাস্তাটা যখন আস্তে করে নিচের দিকে নামছে, নিচের দিকে নামার পরেই আমি লক্ষ্য করলাম যে আমার বাইকের আলোটা মানে গিয়ে কিছু কোন একটা মানুষের দিকে রিফ্লেক্ট হচ্ছে। তো খুবই অল্প সময়ের জন্য জিনিস দেখেছি, তো আমার ঠিক মতো খেয়াল নেই, সেলে নামে বোঝা যাচ্ছিল না, জাস্ট সাদা মানে লাইট পড়ার পরে পুরোটা কি সাদা মনে হচ্ছিল। তো তৎক্ষণাৎ আমি জাস্ট ব্রেকটা করলাম, ব্রেক করে একদম জায়গায় আমার বাইক থেমে গেল। তো এতক্ষণ ইঞ্জিনের শব্দ ছিল, কিছুটা হলেও একটা মানে শব্দ ছিল, কিন্তু যখন বাইকটা থেমে গেল তখন একদমই নীরব, রাস্তাটা এমনিতে কেউ নেই। আমি লক্ষ্য করলাম যে আসলে কিছুই না, মানে আমি হয়তো ভুল দেখেছি। তো আমি আবার পুনরায় স্টার্ট দেওয়ার চেষ্টা করলাম বাইক, দেখি স্টার্ট নিচ্ছে না। মানে ওই সময় পরিবেশটা আসলে এত থমথমে, রাস্তায় একটা মানুষও নেই, মানে জাস্ট বাতিগুলো জ্বলছিল। তো আমি ভয় পাচ্ছিলাম যে এখন যদি চিন্তাকারী আর কবলে পড়তে হয় তাহলে আমার কোনো উপায় নেই। আর আমার বাইকটাও বেশ ভালো কন্ডিশনে ছিল, কিন্তু তাও আমি ধরতে পারিনি, মানে আমি চেষ্টা করে যাচ্ছি, হচ্ছে না। আমি একটু অবাকই হলাম। তো একটু পরে সামনে আমার মেইন রোড দেখা যাচ্ছে, মেইন রোডটা দেখা যাচ্ছে। তো মেইন রোডে পাশে দেয়াল থেকে একটা মাথা দেখতে পেলাম, মানে জাস্ট ছায়াটা দেখা যাচ্ছে, কোনো চেহারা দেখা যাচ্ছে না। আমার মনে হলো যে না, কেউ একজন দেখছে আমাকে, হ্যাঁ ফলো করছে। তো আমি আবারও স্টার্ট করার চেষ্টা করলাম, দেখি না বাইক স্টার্ট নিচ্ছে না। একটু পর লক্ষ্য করলাম যে না, সেখানে আরো কয়েকটা মাথা দেখা যাচ্ছে, অর্থাৎ আমি ধরেই নিলাম যে না, এবার আমাকে চিন্তাকারী কবলে পড়তেই হচ্ছে। হ্যাঁ, একজন অনেকজনকে কল করেছে, এরকম কিছু একটা হবে। আমি বেশ খুব দ্রুত চেষ্টা করে থাকলাম, আবারও সেলফ স্টার্ট কাজ করছে না, সবকিছুই চেষ্টা করলাম, হচ্ছে না। তো তখনই দূরে মেইন রোডটা দেখা যাচ্ছে যে একটা লোক হেঁটে যাচ্ছে, লোকটা হেঁটে যাচ্ছে। তো আমি তাকে ডাক দিতে নিলাম, কিন্তু হঠাৎ আমি একটু স্তম্ভিত হয়ে গেলাম যে একটা দৃশ্য, খুবই সিম্পল দৃশ্য, কিন্তু তারপরেও আমার খুব ভয় লাগলো যে জিনিসটা দেখলাম যে লোকটা হেঁটে যাচ্ছে একদম তার মতো করে সোজা, এবং তার পিছনে কতগুলো কুকুর একদম সারিবদ্ধ ভাবে হেঁটে যাচ্ছে। দৃশ্যটা তেমন কোনো ভয় না হলেও, মানে ওই সময় আমার মানে পরিবেশটা এরকম ছিল যে আমি একদম ভয়ে স্তম্ভিত হয়ে পড়ি। আমি কি করবো বুঝে উঠতে পারছিলাম না। তো এমন সময় আমার পাশে আরেকটা বাইক এসে থামে, তো আমি তাকালাম, দেখলাম যে আমার এক বন্ধু, ওর নাম আকাশ। তো তাকে দেখে আমার মানে একটু সাহস হলো। তো সে আমাকে জিজ্ঞেস করলো কি সমস্যা এত রাতে। আমি বললাম যে স্টার্ট হচ্ছে না। সে জাস্ট আমাকে কি একটা জিনিস করলো, বাইকটা স্টার্ট হলো, বাইকটা স্টার্ট হলো। তো আমি তা বাবা রওনা দিলাম, আর ও আমার চেহারা দেখে মনে হচ্ছিল যে আমি আসলে খুব ভয় পেয়েছি। হ্যাঁ, তো সে আমাকে করলো কি যে চল তোকে বাসায় দিয়ে নামায় দিয়ে এসে। তো ওর বাইকে ও ছিল, আমি আমার বাইকে বাসায় দিয়ে রওনা হলাম। রাত তখন 3টা বেজে যায়, আমি চলে আসি, তখন ও বিদায় নেয়, আমি উপরে চলে যাই, অনেক রাত হয়ে গেছে, বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ি। তারপর সকালের দিকে তাকে আমি ফোন দিই, আমি তো আসলে ঘটনাগুলো তাকে কিছুই বলি না, এবং আমি যা দেখি, হ্যাঁ মানে সে আসার পরে ওরকম কিছুই আমি আর লক্ষ্য করলাম না। আর আমি মানে তখন আসলে এগুলো শেয়ার করতেও চাইনি রাত্রেবেলা। আমি সকালবেলা তাকে ফোন দিলাম ধন্যবাদ দেওয়ার জন্য, যে আসলে কালকে মানে তুই না আসলে একটা আমার কি হতো না, আমি বুঝতে পারছিলাম না। তো তখন তাকে আমি যখন বললাম, তখন সে আমাকে বলল মানে ফোন দিলাম যে এই অবস্থা, তখন সে বলল যে না আমি তো কালকে ঘুমাইছিলাম ওই সময়। আমি মনে করলাম যে না, সে হয়তো আমার সাথে দুষ্টামি করছে, মানে সে কিছুতেই বিশ্বাস করাতে পারছিলাম না যে আসলে আমি সেই ছিল আমার সঙ্গে। পরে মানে অনেক কিছু করে জানতে পারলাম যে
ফ্রেন্ডটা আপনার সাথে তখন মানে যার সাথে দেখা হয়েছিল ওই মুহূর্তে, সে আসলে তখন ছিলই না ওখানে, সে আপনাকে বাসায় দিয়ে এসেছে।
সে কোনো মতেই আমার কথা বিশ্বাস করছে না যে আমি আসলে তাকেই দেখেছিলাম। আসলে ব্যাপারটা এরকম ছিল যে আসলে আমি এটার ব্যাখ্যা আসলে আমি খুঁজে পাইনি।
আপনার ফ্রেন্ড আজকে এসেছেন আমাদের এখানে এবং আমি বলেছিলাম আপনাকে যে এটা কি এরকম নাকি যে ফ্রেন্ডটা মজা করেছেন,
আমিও তাই মনে করেছিলাম এবং ওরাও মানে এই জন্য প্রমাণের জন্য সে অনেকের কাছে বলছে দেখ বলে দেখ যে আমি বাসায় ছিলাম না, পরে দেখলাম যে আসলে এটা। তো আমি যেটা মনে করলাম যে পুরোটা আমার হ্যালুসিনেশন হতে পারে, যে হয়তো আমার ভয় ছিল একটা, হ্যাঁ ভয় ছিল একটা, এই ভয় থেকে এটা সৃষ্টি হয়েছে। কিন্তু তাকে আমি স্পষ্ট দেখি, হ্যাঁ স্পষ্ট দেখি এবং সে আমাকে বাসায় নেবে। আমার মনে হলো যে না, তা সে যদি তখন তাকে না দেখতাম তাহলে আমি এতটুকু সাহস পেতাম না বাসায় যাওয়ার জন্য। তো এই জন্যই হয়তো কোনো না কোনো কারণে তাকে দেখছি, অথবা আমি আসলে কোনো ব্যাখ্যা খুঁজে পাইনি।
ওকে, থ্যাংক ইউ আপনার ঘটনার জন্য। আমাদের সাথে আমাদের বেশ কিছু SMS রয়েছে। রিহান লিখেছেন চট্টগ্রাম থেকে যে তিনি ভৌতিস্ট টিমকে ওয়েলকাম জানিয়েছেন শোতে পার্টিসিপেট করার জন্য, তিনি অনেক খুশি বুঝতে পারছি আজকে যেহেতু ভৌতিস্ট টিম এখানে রয়েছেন। এবং সৌমিক খুলনা থেকে লিখেছেন যে আমার জীবনে অনেক হরিবল এক্সপিরিয়েন্স রয়েছে, সেগুলো আমি বলবো অবশ্যই। আপনি ভূত FM @radio40.fm আপনি চাইলে ইমেল করে জানিয়ে দিতে পারেন আমাদেরকে। আমাদেরকে একজন লিখেছেন ভ্যাম্পায়ার দ্য গ্রেট খুলনা থেকে যে ভাই আজকের এক্সপিরিয়েন্স গুলো কেমন যেন রহস্যময় এবং ভয়ঙ্কর লাগছে, থ্যাংক ইউ। রিফাত লিখেছেন মিড নাইটে আপনার ঘুম ভাঙলে আপনি কি করেন, তাও যদি মানে এরকম হয় যে ভয়ের কিছু ভূত FM বা এরকম কিছু শোনার পরে হঠাৎ করে যদি মানে তার মানে মিড নাইটে আসলে ভয় পেলে কি করা উচিত। কুশল লিখেছেন যে কক্সবাজার থেকে, কক্সবাজার মেডিকেল কলেজ থেকে, যে কালকে টার্ম এক্সাম এবং ভূত FM শুনছি মজা পাচ্ছি। ওকে, টার্ম এক্সামের আমার কাছে যেটা মনে হয় পরীক্ষার মধ্যে, পরীক্ষার সময় একটা সময় এরকম ছিল যে শুধুমাত্র BTV ছাড়া আর কোনো চ্যানেলই থাকতো না, মানে শুধুমাত্র BTV দেখা যেত। তো এক্সামের সময় একটা জিনিস খেয়াল করতাম যে এক্সামের সময় BTV তে এক সময় হতো এরকম ধরনের আলেখ্য অনুষ্ঠান, তখন আলেখ্য অনুষ্ঠানও দেখতে ইচ্ছা করতো যে যদি একটু দেখতে পারতাম টিভিটা এরকম। তো পরীক্ষার সময় সবকিছুই ভালো লাগে। আর ভাই আমাদেরকে আরেকজন লিখেছেন খুলনা থেকে তানজিম, যে ভাইয়া আজকে 7 ফ্রেন্ড মিলে FM শুনছি ভয় পাচ্ছি, থ্যাংক ইউ সো মাচ। এবং যারা SMS করতে চান তাদেরকে বলি যে সেলফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। সো এই যে একটা কোশ্চেন এসছেই কিন্তু যে মিড নাইট আসলে ভয় পেলে বা হঠাৎ করে ঘুম ভেঙে যদি কেউ ভয় পায় তাহলে সে কি করবে সেই মুহূর্তে। এমনিতে যদি বলি শুনবে আপনি যদি হঠাৎ করে এরকম কোনো কিছু দেখেন, আপনি তো যেটা আমরা যতটুকু জানি আর কি যে বোঝার চেষ্টা করেন যে ওটা কি, বা মানে জাস্ট ওইটার কাছাকাছি যাওয়ার চেষ্টা করেন।
রাইট, বাট মেন ব্যাপারটা হচ্ছে মিড নাইটে ঘুম ভাঙার তো প্রশ্ন উঠে না, কারণ মিড নাইটে তো জায়গা থাকি ঘুমাইতে সকালবেলা। হ্যাঁ না, মাঝে মধ্যে এরকম হতেই পারে যে ভয় পেয়ে ঘুম থেকে উঠে পড়লে, মানে যারই ঘুম ভাঙে তার যদি রিলিজিয়নে যদি বিশ্বাস থাকে তাহলে আমার মনে হয় যে এটা যে রিলিজিয়নই হোক ওই রিলিজিয়নের উপরে মানে সুরা থাকুক বা যেটি থাকুক ওটা পরে আবার ঘুমানোর চেষ্টা করলে আমার মনে হয় ওইটাই ভালো। এই কিছু দেখলে বা বেশি ভয়টা লাগলে ওইটা নিয়ে ইনভেস্টিগেট, এটা ভয় টাইপের হলে ইনভেস্টিগেট না করে ভালো আর কি।
রিসেন্টলি আমার যেটা হয়েছে যে ভৌতিস্টিমকে দেওয়ার জন্য আমাকে এখন যেটা হচ্ছে খুব মজার ব্যাপার, ভৌতিস্টিমের কাছে যাতে আমি পৌঁছে দেয় জন্য বেশ কিছু CV আমাকে পাঠানো হচ্ছে। আমি খুব আজব লাগছে জিনিসটা, মানে এই এই এবং CV গুলো খুব মজার, যে প্রথমে তো আছে যে একাডেমিক কোয়ালিফিকেশন, তারপরে হচ্ছে কি কি ধরনের এক্সপিরিয়েন্স করেছেন এই ধরনের, এবং তারপরের ঘটনাগুলো হচ্ছে এরকম যে এক্সপিরিয়েন্স করার পরে কি কি ইনিশিয়েটিভ নিয়েছেন, এবং এরকম CV বেশ কিছু আছে ছবি সহ, আমি মানে জাস্ট দিতে পারবো আমি। এবং মানে এই CV গুলো
আমাদের এখানে চাকরি করতে গেলে টাকা দিতে হয়, আমাদের খাওয়া দাওয়ার খরচ সেগুলো দিতে হয়, তখন আমরা দেখবো। বাট না, ফাজদামির কিছু নাই অ্যাকচুয়ালি। আমরা জিনিসটা জাস্ট একটা TV শো করার জন্য এইসব ব্যাপারে ইন্টারেস্ট ছিল আগে থেকেই, TV শো করার জন্য ব্যাপারটা অনেক সিরিয়াস হয়ে গেছে আমাদের কাছে, এই কারণে আমরা এগুলো করছি। এবং এগুলো মোটেও খুব সোজা জিনিস না, মানে আমি বলতে চাচ্ছি যে এখানে অনেক রিস্ক ফ্যাক্টর আছে, অনেক কিছু আছে, হয়তো বা ভূতপূত কিছুই না, কিন্তু ভয়ও অনেক মানুষের অনেক ধরনের ক্ষতি হতে পারে, অনেক সাইকোলজিক্যাল প্রবলেমও শুরু হতে পারে, এটা আমরা দেখেছি। তো এগুলো থেকে একটু দূরে থাকাই ভালো। আমার মনে হয় যে TV তে দেখাবে এই যে ভূত FM এভরি উইকে হচ্ছে, এগুলো শুনলেই ভালো, এর চেয়ে বেশি যাওয়া দরকার নাই। আজকে আমি এই যে স্টোরিগুলো শুনলাম, প্রথমে একটা শুনলাম, প্রথমে কয়েকটা শুনলাম, এখন শুনলাম, দুটোর মধ্যে দুটো ইন্টারেস্টিং জিনিস লেগেছে। একটা হচ্ছে যে ফ্যান পড়ে যাওয়ার ঘটনাটা, এই সিমিলার ঘটনা আমাদের ভৌতিস্টের ইনভেস্টিগেশনে একবার হয়েছিল, যেটার একটা ফুটেজ আমরা ইয়েতে দিয়েছিলাম, আমাদের ট্রেলারে দিয়েছিলাম, সেটা শুনে বেশ মজা লাগলো। এবং এই এরকম ঘটনা আমাদের
আরেক পরিচিত মানে ফ্রেন্ডের ফ্রেন্ড বলা যায় তাদেরও হয়েছিল, বাট ওখানে ভৌতিক কোনো ব্যাপার ছিল না, বাট একটা বাসা নিয়ে এরকম সমস্যা ছিল। ওই বাসায় সে একদিন তার পরীক্ষা ছিল, সে রাতে পড়ছিল, তো হঠাৎ করে তার মানে বেশ রাত্রেবেলা পড়ছিল, পরের দিন পরীক্ষা, এবং তার হঠাৎ করে খুব অস্বস্তি লাগা শুরু করে, এবং ওটা শীতকাল ছিল, সে ঘামা শুরু করে, আমাকে যেটা বলেছে সে ঘাম ছিল, তার খুব খারাপ লাগছে। সো বুঝলো, সে মনে করলো তার প্রেশার টেশার হয়তো উঠে যাওয়া কিছু, কয়েক রাত জাগা পড়ছে, তখন সে পানি খাওয়ার জন্য উঠে কিচেনে যায় ফ্রিজ থেকে পানি আনার জন্য আর কি। তো সে উঠে জাস্ট কয়েক স্টেপ যাওয়ার সাথে সাথে তার টেবিলের উপরে ফ্যানটা ছিল, ফ্যানটা খুলে পুরো টেবিলের উপরে পড়ে নিচে পড়ে। এইটা, এই ঘটনাটা খুব ইন্টারেস্টিং লেগেছিল আমার কাছে, এবং এই ঘটনাটা সে আমাদের বলেছিল ভূতেশ্বরী এটা দেখার পরে, যে আমার এরকম একটা ঘটনা ছিল। এবং তারপর ওদের বাসায় গিয়েছি, এবং ওই যে টেবিলের উপরে, এই যে আজকে যে গল্পটা শুনলাম, এরকম যে টেবিলের উপর পড়েছে ওই টেবিলের দাগ আছে এখনো, এক জায়গায় ট্যাপ খাওয়া মানে বোঝা যায় যে
ফ্যান পড়েছে।
এবং ওই ছেলে এখন আর এরকম কোন রুমে ঘুমাইতে পারে না যে রুমে সিলিং ফ্যান আছে, সো ওর রুমে এখন টেবিল ফ্যান, সিলিং ফ্যান
ভয় পান,
বিকজ ওটা অনেক স্কেয়ারি ছিল। তো বাট থ্যাংক গড সাকিবের ওরকম কিছু হয়নি, ও সিলিং ফ্যান ছাড়া ঘুমাতে পারে না, বাট বানাবেন আমরা বহুত। আর আরেকটা জিনিস, এই যে আজকে একটু আগে যে ঘটনাটা শুনলাম, এই ঘটনাতে একটা জিনিস আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে, সেটা হচ্ছে যে উনি যে দেখলো যে একটা মানুষ হেঁটে যাচ্ছে, তার পিছনে অনেকগুলো কুকুর কুকুর হাঁটছে। আমি ওই জিনিসটা অ্যাপ্রিসিয়েট করলাম যে আপনি সামনাসামনি যান নাই দেখেন নাই, এটা ভালো হয়েছে, বিকজ এই সিমিলার ঘটনা আমরা এক্সপিরিয়েন্স করছি আমাদের নিজেদের লাইফেই করছি। এবং আমি সবাইকে বলছি যে রাত্রেবেলা কখনো যদি অনেকগুলো কুকুর একসাথে থাকে ইটস ফাইন, অসুবিধা নেই, বাট একটা মানুষ হাঁটছে বা একটা মহিলা হোক একটা লোক হোক এবং তার সামনে এবং তার পিছনে লাইন ধরে যদি কিছু কুকুর হাঁটে, তাহলে ওখানে ঘাটানোর কোনো দরকার নাই, ওখান থেকে সোজা সরে আসা উচিত, যেটা উনি করেছেন, ভালো একটা কাজ করেছে। এবং আমি যদি এখন এই জিন বা সুপার ন্যাচারাল এইসব জিনিসের পার্সপেক্টিভ থেকে যদি আমি এটার একটা এক্সপ্লেনেশন দিই, সেটা হচ্ছে জাস্ট কিছু না, ওইখানে খুব খারাপ ধরনের একটা জিনিস ছিল এবং তাকে প্রোটেক্ট করেছে ভালো একটা কিছু, ওখান থেকে সরে তখন নিয়ে গেছে। হ্যাঁ, বিকজ হয়তোবা তার ওই যে ফ্রেন্ড না আসলে বা যেই হোক, মানে যদি না আসতো তখন হয়তোবা সে হয়তো ওইদিকেই যেত এবং একটা খারাপ কিছু হতে পারত। এই ধরনের স্টোরি কিন্তু আমি নতুন শুনতেছি না, আমি এর আগেও এই ধরনের খুব কাছাকাছি এক্সপিরিয়েন্স আমাদের হয়েছে, মানুষ এবং কুকুরের জিনিস আমরা নিজেরা দেখেছি। হ্যাঁ, সো এই জন্যই বলছি যে ডিসিশনটা ভালো ছিল যে ওখানে যাওয়া হয় নাই।
আমাদের কাছে আরো ঘটনা আছে, আমরা এই ঘটনায় যাবো। সাকিব ভাই, কিছু একটা ঘটনা কি যাবো নাকি কিছু বলতেন, মানে ইচ্ছা
না? আমাদের আজকে আমরা ডিসাইড করেছি যেহেতু ভৌতিকের দেরি হচ্ছে, আরেকটা ইন্টারেস্টিং জিনিস স্টোরি একটু শেয়ার করবো।
ফাইন,
সো শুন ভাই, এটা হচ্ছে
ঘটনাগুলো আছে ভৌতিষ্ঠের, সেই ঘটনাগুলো এবং সেই ঘটনার জন্য বুঝতেই পারছেন যে অনেকে অধীর আগ্রহী, সুতরাং আপনাদের কষ্ট একটু বাড়লো, আর একটু সময় আপনাদের জেগে থাকতে হবে সেই ঘটনাগুলো শোনার জন্য। সো উইন্ডাস, আপনার যে ঘটনাগুলো আপনি শেয়ার করতে চাচ্ছেন বাকি যে ঘটনা
হ্যালো লিসনার্স, আম ব্যাক, আম উইন্ডাইস। আমি এই ঘটনাটা বলার আগে আমি একটু বলে নিতে চাই যে আমার কাজিন যে আমাকে ঘটনাটা বলেছিল এবং আমি ছিলাম দেশে, এটা ঘটনা ঘটেছিল মংলাতে, তার নাম জনি, তাকে বলতে চাই। এবং আমি এই ঘটনাটা যার যার সঙ্গে শেয়ার করেছি, এরকম আমার একটা বউ কনা এবং আরেকজন নিপা, তারা আমাকে অনেক সাপোর্ট করে এবং তারা আমাকে এনকারেজমেন্ট দিয়েছে ভূত এফএম এ আসবার জন্য, কথা বলবার জন্য। তো আমি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা হচ্ছে আমাদের, আমার ওই কাজিনটার বাবার একটা লিজ আছে, মংলাতে চিংড়ি মাছের চাষ হয়। তো ওই লিজে রাত্রেবেলা 6 বিঘার মতো জমি, তো ওখানে মানে লিজটাকে চোরের থেকে প্রোটেক্ট করবার জন্য কেউ একজন থাকে। তো সেদিন পালাক্রমে ওকে যেতে হচ্ছিল। তো ও যখন ওই লিজে রাত্রে থাকবার জন্য যাচ্ছিল তখন প্রায় 10:30 মতো বাজে। তো আমাদের গ্রামের ওই রাস্তা দিয়ে ও লিজে যাওয়ার আগে একটা তিন রাস্তার একটা মোড় আছে, মানে ইটের রাস্তা, তিন রাস্তার মোড়। তো ওই রাস্তার এক পাশে হচ্ছে গোলবাগান, ডান পাশে আমার একটা মামার বাড়ি, কিন্তু মামার বাড়িটা এর আগে প্রায় 50 হাত এমনি খালি একটা জায়গা,
তারপরে আবার পঞ্চাশ সাথে একটা বড় পুকুর, তারপরে মামার বাড়িটা, মামার নাম জিদি দিও। তো সে মামার আবার অনেকগুলো মহিষও আছে, মামা গরুও পোষে মহিষও পোষে, তো এগুলো পালে, তো এগুলো আছে। তো ও যখনই যাচ্ছিল রাত্রে 10:30 দিকে, তখন ও আমার ভাই জনি দেখতে পায় যে ছোট একটা মহিষের বাচ্চা রাস্তায় দাঁড়িয়ে আছে, তার দিকে তাকিয়ে। তো আমাকে বলে যে বাচ্চাটা এত ছোট, মানে এরকম ছোট, মানে একদম নতুন নিউবর্ন একটা মহিষের বাচ্চা, এবং বাচ্চাটা তার কোমরের চেয়েও নিচে, তো এরকম হেঁটে আসছিল, তো সে কি করবে বুঝতে পারছে না। তো ভাবলো যে বাচ্চাটাকে ওইদিকে চালিয়ে দিবে, হেঁটে হেঁটে চলে যাবে বাচ্চাটাও মহিষের দিকে। কিন্তু ও যখনই বাচ্চাটা আরেকটু কাছে গেল, তখন দেখলো যে পিছনে একটা মানে মা মহিষটা, বড় মহিষ একটা, এবং শিং মা। তো ও এটা দেখে বলল যে এত রাত্রেবেলা এই মহিষটা তো এভাবে ছেড়ে আসতে পারে না, মানে ওরা গ্রেস করে তো সন্ধ্যার দিকে, বিক সন্ধ্যা পর্যন্ত, রাত্রেবেলা কিভাবে বেরিয়ে আসলো। তো ও করলো কি, একটা ডাল ভাঙলো, মানে পাশে বেড়ার থেকে একটা ডাল ভাঙলো ওকে তাড়া দেওয়ার জন্য। ও যখনই বেড়ার থেকে ডাল ভেঙে তাড়ে দিতে যাচ্ছে, ও দেখে ওই মহিষটার পিছনে মানে একটা ডবল, ওই মহিষের ডবল একটা উঁচু, মানে এত উঁচু যে খেজুর গাছ পর্যন্ত উঁচু মহিষ, এবং বিশাল বড় বড় শিং দিয়ে দাঁড়িয়ে আছে, এবং ওর নিচে মানে মহিষ ভরা, ওই বড় মহিষটার নিচে মানে অনেক মহিষ ভরা, পুরো রাস্তা সব আটকে গেছে মহিষ দিয়ে। আর ওই মহিষটা যখনই মাথাটা ঢাকা দিল, মাথা নিচু করে, মানে বেড়া একটা দেখলো যে ভেঙে গেছে, তো ওই দেখে মানে ওর কোনো সেন্স নাই, ও মানে সব ফেলে দৌড় দিয়ে, চিল্লানি দিয়ে দৌড় দিয়ে ওই বাড়ির কাছে আস্তে আস্তে পড়ে গেছে, ওই গোলবাগানের দিকে, মানে ওখানে পড়ে গেছে। পড়ে গেলে আমাদের পাশে বাসা থেকে মানে কেউ ডাক দিয়েছে কি কিছু একটা হয়েছে, কেউ আগাও, মানে খুলার ভাষায় আগাও কিছু একটা হয়েছে। তো যে মানে জনির বাবা, যেহেতু তার ছেলেই যাচ্ছিল আমার মেশো, উনি সঙ্গে সঙ্গে টর্চ নিয়ে যে দেখে কি তার ছেলে রাস্তার উপরে পড়ে হাঁপাচ্ছে, মানে কিছু বলতে পারছে না, মুখ দিয়ে ফেনা বেরিয়ে গেছে, কিছু বলতে পারছে না, হাঁপাচ্ছে, মানে দেখে বোঝা যাচ্ছে কিছু একটা হয়েছে। তো আমরাও পিছিয়ে পিছিয়ে আসছি, আমি যেহেতু গিয়েছিলাম দেশের বাড়িতে, এসে দেখছি ওখানে কথা বলতে পারছে না, মানে একদম শেকেন হয়ে গেছে। তো মানে কিছু একটা বলছে যে ওখানে কিছু একটা আছে, ওখানে কিছু একটা আছে এরকম বলছে, কিন্তু আর কিছু বলতে পারছে না। ওকে উঠানো হলো, পানি দেওয়া হলো, মানে প্রায় 1-1.5 ঘন্টা লাগলো রিকভার করতে। পরে ও ঘটনাটা বলল, এটা হলো। তো তার মাছ তার আগেই মানে বল শুনবার আগেই তার বাবা কিন্তু টর্চ নিয়ে গেছে ওখানে, আরো 4-5 জন লাঠি ঠাঠি নিয়ে গেছে। কিছু না, ওই জিদিদেও মামার বাসার থেকে ফোন কর, মানে ফোন ছিল না, মানে তার বাসায় গেল, তখন মোবাইল ছিল না, তো গেলে বললো, বললো যে না কিছু কোনো মহিষ বাইর হয় না, কিছু হয় না, এবং যেটা দেখেছে এটা। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যেখানে ও বলেছিল এক্সাক্ট জায়গাতে বেড়া ভাঙা, প্রায় 1.5 হাতের মতো বেড়া ভেঙে গেছে। বেড়াগুলা কিন্তু লোহার শিক, মানে লোহার ওই যে তার কাটা দেওয়া বেড়া, গাছ আছে এবং তার কাটা, ওই তার কাটা শুদ্ধ মোচড়ায় ভেঙে পড়ে গেছে, মানে ও যে জায়গা বলছে ওই জায়গাতেই। এটা খুব ইন্টারেস্টিং ছিল। তার 3-4 দিন পরে আমি আবার ওখানে একটা কুটো গাড়ি, মানে কুটার একটা গাড়িতে বড় একটা প্রজাপতি দেখেছিলাম দুপুর 12টার দিকে। বড়, এত বড় প্রজাপতি আমি কোনোদিন দেখিনি আমার লাইফে, মানে 1 হাতের মতো উইং স্প্যান, ব্লু, একটা ব্লুইশ প্রজাপতি, এবং একটা ডানার মধ্যে একটা চোখ আছে। তো আমি সঙ্গে সঙ্গে আমার পাশের একটা মামাতো ভাইকে দেখালাম, এই দেখ প্রজাপতি একটা, এত বড় একটা প্রজাপতি। ও দেখলো, ওর নাম লিওন, ও দেখলো। কিন্তু এরপরে যখন আমি ফিরে এসে অন্যজনকে নিয়ে গেছিলাম, তখন আর কোনো প্রজাপতি কেউ দেখে নাই আর। তো ওইটা হয়তো উড়ে যেতে পারে, কিন্তু ওই মানে মহিষের ব্যাপারটা, যে বড় মহিষ দেখেছিল, ওইটা নিয়ে ও এখনো ভয় পায় এবং এখনো বলে। তো আমাকে বলেছিল যে এই ঘটনাটা আমি শেয়ার করতে পারি, তো আমি শেয়ার করলাম আজকে।
ওকে উইন্ডাস, আপনার ঘটনার প্রশংসা অনেকের কাছেই পাচ্ছি। আমি লাস্ট একটা ঘটনা আছে উইন্ডাস, সেটা আমি ছোট্ট করে, যেহেতু খুব ছোট ছোট করে এখন শুনছি, ছোট করে একটা ঘটনা, সেটা হচ্ছে লাস্টে ইলিশ মাছের একটা ঘটনা আছে, এবং একটা গ্রামে সব মানুষ হারিকেন ব্যবহার করে, ওই ঘটনাটা একটু বলে আমাদের শেষ করে দেন।
আচ্ছা ঠিক আছে, আমি খুব তাড়াতাড়ি বলবো। এটা আমার দাদুর থেকে এবং দিদিমার থেকে শোনা। আমার দাদুর সঙ্গে আমি, আমাদের গ্রামে মোংলায় নারকেল তলা আমার দাদুর বাড়ি, মানে আমার মার বাবা, তো সেখানে দাদুর সঙ্গে আমি একদিন মানে চান পাইতেই বাজার বসে, ওখানে আম কাঁঠালের সময় গেছি। তো এখন আসার সময় মানে বাজারে যাওয়ার সময় দেখতে পাচ্ছি তখন 5:30 মতো বাজে, সবাই হেরিকেন নিয়ে যায় বাজারে
বিকাল 5:30,
মানে সূর্যের আলো আছে, সবকিছু আছে, এবং খোলা মাঠ, মানে ওখানে রাস্তাটা খোলা, কোন ধানের জমি সাইডে কোনো অন্ধকারের কিছুই নাই, হেরিকেন নিয়ে যায় কেন দাদু, এরা হেরিকেন নিয়ে যায় কেন? তো দাদু না আমাকে বললো, মানে বলছে ঠিক আছে বাসে ফিরবার কথা এসে বাসে বলবো। তো আমরা ফিরে আসছি, দাদুর ঘটনাটা বলে যে এখন থেকে প্রায় 30-32 বছর আগে, যখন দাদু ওই বাজার থেকে এরকম একটা ইলিশ মাছ কিনেছিল, বড় একটা ইলিশ মাছ এবং কাঁঠাল এবং আরো কিছু তরকারি কিনে আসছিল। তখন প্রথমে যখন আসে দাদু বা ফিরে, ওই জায়গাটা অনেক অনেক ফাঁকা জমি, ধানের জমি অনেক ফাঁকা জায়গা, মাঝখান দিয়ে রাস্তা ইটের, তখন ইটের রাস্তা ছিল, তখন কাদা রাস্তা ছিল। তখন দেখে রাস্তার মাঝখানে আড়াই থেকে তিন বছরের একটা মেয়ে আমার দাদু দেখেন দাঁড়িয়ে, মানে হাত দিয়ে বলছে ইলিশ মাছটা রেখে যা, আমাকে দিয়ে যা, এরকম দাদুকে। দাদু কিন্তু বুঝতে পেরেছে যে এই মেয়েটা এখানে আসার কথা না, এবং দাদু মানে ঈশ্বরকে খুব বিশ্বাস করতেন এবং তাড়া দিয়েছে মেয়েটাকে, বলছে তুই শয়তান, আমি তোকে, তুই ওকে দেখতে পাচ্ছি না, তুই কিছু না, তুই চলে যা বললে মেয়েটা গড়িয়ে, মানে একদম দাঁড়ানো অবস্থায় পড়ে গড়িয়ে রাস্তা থেকে পড়ে ধান খেতে চলে। তো দাদু বুঝতে পারে, দাদু ভয় পায়নি, দাদুর তখন বয়স 50 মতো। দাদু মাছটাকে জাপটে ধরে আর একটা হাতে ব্যাগ, হেরিকেন টেরিকেন তখন নিত না কেউ, কি হেঁটে আরম্ভ করেছে। দেখে কি দাদুর পিছনে পিছনে আরো একটা কুকুর আসছে, এবং সেই কুকুরটা অনেক বড়, অনেক লোম, মানে অনেক বড় অনেক লোম, গ্রামের কুকুর এরকম লোম হয় না, অনেক লোম এবং খয়েরি ধরনের একটা কুকুর। ওই কুকুরটা সম্পর্কে আমার মামু একদিন বলেছিল, দেখেছিল। তো ওই কুকুরটা আসছে, তো দাদু কিন্তু এবারও বুঝতে পেরেছে যে এটা শয়তানের কাজ, রাস্তায় ফলো করছে, এবং কুকুরটা খুব কাছে এসে মানে জিব্বা বের করছে। তখন দাদু আবার ফিরে তাকিয়ে দাঁড়িয়ে আবার মানে একটা বাইবেলের কোন একটা পথ পড়ে ধমক দিলে কুকুরটা ফলো করে না। এরপরে যখন দাদুর একটু ভয় হচ্ছে, আস্তে আস্তে সন্ধ্যা প্রায় 6:30 মতো বেজে গেছে, 30 বছর আগে, তখন দাদু একটু জোরে জোরে হাঁটছেন। এর সময় দেখেন যে বিশাল বড় একটা সাদা ঘোড়া মানে ক্ষেতের থেকে উঠে একদম তাকে হিট করবার জন্য দৌড়িয়ে আসছে, এবং নাই করে যেরকম ঘোড়া আওয়াজ করে, এরকম ভাবে আওয়াজ করে করে আসছে ঘোড়াটা। দাদু ওই দেখে মানে যে হাতে ভারী ছিল তো কাঁঠালের ব্যাগটা, ওইটা ফেলে দিয়েছেন, বাট ইলিশ মাছটা ফেলেন নাই, তো মাছটা ধরে রেখেছেন, ইলিশ মাছটা ধরে রেখেছেন। কিন্তু ঘোড়াটা খুব দৌড়ে এসে একদম দাদুর সামনে দিয়ে এসে ঘুরে চলে গেল। কিছু করল না, দাদু বলল পারবি না, আমাকে কিছু করতে পারবি না। কিন্তু দাদুর এবার কিন্তু দাদু মানে প্রায় দৌড়ানো আরম্ভ করেছেন, এসে গেছেন কাছে, প্রায় 3 কিলোমিটারের মতো রাস্তা, বাট কাছাকাছি চলে এসেছেন, দৌড়ানো আরম্ভ করেছেন। এবার লাস্টে যেটা হলো সেটা হলো রাস্তায় কিছু দূর দাঁড়িয়ে দেখছেন কি এবার একটা সাদা জামা পরা, সাদা একটা শাড়ি পরা একটা বউর মতো দাঁড়িয়ে আছে। দাদু এবার থেমে, ওর সামনে থেমে যখন ক্রস করে যাবে, দাদু তাকাচ্ছিলেন না, মহিলাটা সামনের দিকে তাকিয়েছিল, তো ঘুরলো যখন দাদু দেখলেন যে নাকটা নাই, এবং ও একই কথা বলছে যে মেয়েটাকে ইলিশ মাছ দিলি না কেন তুই, এরকম কেন। তো দাদু তাও বলে, দাদু বললো যে হয়তো বা ইলিশ মাছ খাওয়া হবে না, কিন্তু আমি কাউকে দিব না, এই বলে দাদু বাসায় চলে আসেন। এবং বাসায় সে দিদিমাকে বলেন যে এই ইলিশ মাছটাকে দেখো তো, দিদিমাকে বলতো করুণার মা, করুণার মা ইলিশ মাছটাকে দেখো তো, ইলিশ মাছ কিছু হয়েছে কিনা। দিদিমা ইলিশ মাছটাকে দেখে বলছে কি যে ইলিশ মাছটা তো পচে গেছে, তুমি এই ইলিশ মাছ কেন কিনে আনলা। দিদিমা কিন্তু কিছুই জানেন না এ ব্যাপারে, এবং বাজারে গেলা আর তো কিছু আনলা না, তো এটা দিদিমা আমাকে আগে বলেছিলেন, এবং আমি দিদিমার কথা শুনেই দাদুর থেকে শুনলাম। কিন্তু আমি আসল ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে, এখনো মানুষ ওখানে হেরিকেন নিয়ে চলাফেরা করে। আমি রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করি হেরিকেন কেন জ্বালাচ্ছেন তো না, হেরিকেন কেন লাগে, লাগে, হেরিকেন থাকে, টেমি থাকে, এবং ওখান থেকে যখনই বাজার করে আসেন ওই হেরিকেন ধরে ধরে, মানে সন্ধ্যা 6:30, 6:30, 7:00 দিকেও হেরিকেন, মানে অন্ধকার না, তাও হেরিকেনটা ধরে আনেন মানুষ, এরকম একটা ইউজুয়াল প্র্যাকটিস হয়ে গেছে। এখানে আমি আমার স্টোরিটা শেষ করতে চাচ্ছি, এবং
ওকে থ্যাংক ইউ।
মানে ওরা কি পচা মাছ যেন না খায় এর জন্য ওরা খুব
আগে পচা ছিল না, কিনেছিলেন কি পচা,
পচা মাছ তো ওখানে তো ইলিশ মাছ ধরা হয় মোংলাতে।
আচ্ছা, মানে একদম ধরা মাছ, পচে মানে টাটকা মাছ একদম পুরোপুরি কেনা হয়েছিল এবং পরে পচে যায়।
সবাই ভয়ে হারিকেন ইউজ করে, মানে
এখনো ইউজ করে। হ্যাঁ,
এটা খুব ইন্টারেস্টিং, মানে খুবই ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে যে হারিকেন নিয়ে দিনের বেলায় মানুষ চলাফেরা করছে।
কোন জায়গায় এটা?
চানপাই, মোংলা বন্দর, নারকেলতলা গ্রামে।
খুব ইন্টারেস্টিং এই ঘটনাটা। এবং আমি কয়েকটা SMS পড়ে ফেলি। জিশান লিখেছেন যে আই এম ফ্রম NSU, এবং তিনি লিখেছেন যে অনেক মজা পাচ্ছেন তিনি ঘটনা শুনতে, মানে প্রতি শুক্রবারই তিনি মজা পান। মুক্তা খুলনা থেকে লিখেছেন যে ভয় পাচ্ছি না আজ কেন ভাইয়া, ধ্রুব আবার অনেক ভয় পাচ্ছেন, তো আমি বুঝতে পারছি না কি করব। প্রীতি লিখেছেন ভাইয়া আমি ও আমার ছোট বোন ভূত FM শুনছি, আমার ছোট বোনের খুব ভয় করছে। ওকে, আর আমাকে এছাড়াও কাইয়া ভূত SMS করেছেন, এবং তিনি উইন্ডাসের যে এক্সপিরিয়েন্সের প্রশংসা করেছেন। মঞ্জুর আমাদের সিলেট থেকে SMS করেছেন, এবং তিনি বলছেন বাইরে খুব বৃষ্টি হচ্ছে, কারেন্ট নাই, জানালা খুলে কানে ইয়ারফোন দিয়ে তারপরে তিনি শুনছেন চম্পা, একদম দারুণ একটা এক্সপিরিয়েন্স হওয়ার কথা। চম্পা খুলনা মেডিকেল কলেজ থেকে লিখেছেন, ভাইয়া আমার ছোটবেলায় আমি খুব অদ্ভুত ভাবে একটা কোন একটা ঘটনা শেয়ার করতে চাচ্ছেন, আমার মনে হয় ঘটনাটা ইমেল করলে ভালো হয়। একজন সিস্ট আমাদের এস এম এস করে বলেছেন যে আই ইউজ টু হিয়ার মার্বেল রোলিং অ্যাট নাইট এবং তাদের ছাদের ওপরে সেটা হয়, বাট তিনি সেটা হচ্ছে যেটা মনে করেন যে সাধারণত কনস্ট্রাকশনের প্রবলেম থাকলে এটা হতে পারে। ফাতেমা লিখেছেন, ফাতেমা সাগর রহমান, যে আমরা মামা ভাগনা একসঙ্গে ভূত এফএম শুনছি, থ্যাংক ইউ সো মাচ। ওয়াসেকা লিখেছেন, ঢাকাতে আজ রাতে আর ঘুমাতে পারবেন না, টু স্কেয়ার্ড। এবং উইন আপনার অনেক প্রশংসা করেছেন, সো উইন আপনি সমস্ত লিসনারদেরকে আপনার পক্ষ থেকে একটু থ্যাংকস দিয়ে দেন প্লিজ, কারণ
রেডিও ফুটিকে আমার ফার্স্টলি আমার স্যালুট, ভূত এফএম এর জন্য ভৌতিক টিমকে আমার স্যালুট, এবং আমি যেটা আজকে প্রিপেয়ার করেছি সেটা বলবার জন্য যে ফ্রাইডে নাইট রাত ১২টা মানে তোমার ১২টা, ভয় পাবে তুমিও।
চমৎকার ট্যাগলাইন একটা,
খুব সুন্দর গল্প।
হ্যাঁ সেটাই। ওকে উইন, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড থ্যাংকস ফর কামিং। আমরা এখন বড় একটা ঘটনায় চলে যাব, অ্যান্ড যে বড় ঘটনাটা সেই ঘটনাটা আমরা সুমন ভাই এবং সাকিব ভাইয়ের কাছে বলবো, যে নেক্সট মাইকটা হ্যান্ড ওভার করে দিচ্ছি।
আচ্ছা, আমি এইমাত্র খবর পেলাম আরমান নাকি আসছে।
হ্যাঁ, আরমান চলে আসছে এবং আরমান ভাইকে আমরা নিয়ে আসছি কিছুক্ষণের মধ্যে এখানেই।
আরমান, তুমি তো রেডিও শুনতেছো বোধ হয়, এই এই রুমে চলে আসো।
সো আরমান ভাই ইজ কামিং অ্যান্ড এখানে তো সাকিব ভাই আছেনই, সুতরাং আমরা আজকে দুটো এক্সপিরিয়েন্স শুনবো বলে সাকিব ভাই কথা দিয়েছেন, সো দেখা যাক
দুটা দেখি টাইম যতটুকু পারবে।
ওকে, আরমান ফোনে কথা বলতেছে কোন মেয়ের সাথে।
ওকে, সো আরমান ভাই, সুমন ভাই,
আচ্ছা হ্যাঁ, এই সাকিব কোনটা বলবো, ওই যে
দেশি দিয়ে শুরু করবো নাকি, দেশি ওই সুইসাইড,
ওইটা ইন্টারেস্টিং ছিল, রাইট?
ওটা বেসিক্যালি আমাদের একটা খুব মানে দুঃখজনক বা টিপিক্যাল একটা স্টোরি বাংলাদেশে হচ্ছে যে মানুষ সুইসাইড করে, পুরো দেশ জুড়ে লোকজন হঠাৎ হঠাৎ কি হয়, ইয়াং ওল্ড সবাই। সো আমরা একটা খবর পেলাম যে একটা মফস্বল মানে ঢাকার বেশ দূরে মফস্বল একটা এলাকায় একটা মেয়ে ওই ১৫-১৬ বছরের মেয়ে আর কি, সি কমিটেড সুইসাইড। সো দ্যাটস নট নিউজ ফর আস, এটা সবাই ফ্যামিলি সবাই খুব
এসএসসি পরীক্ষায় ফেল করছিল,
এসএসসি পরীক্ষায় ফেল করবে এই ভয়ে, মানে শি ডিডন্ট ডু ওয়েল,
ফেল করছিল,
ফেল করছে, হ্যাঁ ফেল করছে, এর জন্য শি কমিটেড সুইসাইড। তো তারপর থেকে নাকি ওখানে ওই কি যাবতীয় ওই ওর রুমে কেউ ঢুকতে পারে না, ওর রুমে কেউ ঘুমাতে পারে না, ওখানে নাকি রাতবেলা হঠাৎ পড়াশোনার শব্দ শোনা যায়, তারপর কান্দে যে আমি কেন, মানে ইট সাউন্ড স্লাইটলি ফানি বাট যারা ওখানে থাকে ওদের জন্য একদমই ফানি না, খুবই ইমোশনাল এবং ইয়ে, মানে পরীক্ষা নিয়ে মানে হঠাৎ করে রাতবেলা পড়াশোনার শব্দ কি, ধরো রাত ২টা-৩টার সময় ওই রুমে যারা থাকে ওরা শুনতে পারে, এবং ওই ওই ভয়েসটা আবার সবসময় ওই মেটারও না, ভয়েসটা আবার চেঞ্জ হয়, ইটস নট দ্যাট ওই মেটারই ভয়েস, চেঞ্জ চেঞ্জ হয়। তারপরে ওইখানে যদি পড়াশোনার বইটি থাকে ওগুলো উলট পালট হয়ে যায়, এই মানে ওখানে বাসার অন্য কেউ যদি পড়াশোনার চেষ্টা করে ওরা পারে না করতে,
আজব ব্যাপার কিন্তু,
হ্যাঁ এটা উইয়ার্ড,
খুবই আজব।
সো আমরা এসব শুনলাম টুনলাম শুনে মানে একটা যে আমাদেরকে স্টোরিটা বলছিল উই ট্রাস্ট হিম, সো ওর কথা আমরা গেলাম ওখানে গিয়ে, তো আমরা স্যারটার করলাম করিডোরে, তারপরে বেসিক্যালি নাথিং হ্যাপেন্ড,
ওকে
নাথিং হ্যাপেন্ড, সারা ছিলাম। এখন আমরা বুঝি না যে এটা কি, আমরা কি আমরা যেমন পড়াশোনার অ্যাঙ্গেলটাই আমরা ওই দিন ট্রাই করিনি, এগুলো পরে আমরা খেয়াল করছি, ওই দিন আমরা এসব কিছু ট্রাই করিনি, আমরা জাস্ট গেছি ওখানে গিয়ে ইউজুয়াল আমাদের যেসব ট্রিক্স, ক্যামেরা সেট আপ করা, থার্মাল রিডার, হ্যান্ড ত্যান, এই উই অ্যান্ড উই ট্রাই টু কমিউনিকেট যেখানে কেউ আছে নাকি, যদি থাকে সারা দাও, নাথিং হ্যাপেন। তারপর দিন সকালে আমরা ওদের বললাম ওখানে এখন ওই লোকজন থাকে, তারপর সকালবেলা বললাম যে আমরা তো রুমে সারা ছিলাম কিছু হয়নি, তখন একটা নতুন তথ্য পেয়েছে, তখন ওরা বলল যে যে আসলে এই বাসায় আগে থেকেই জিনিসপত্র হয়,
ওকে
হ্যাঁ,
এটা তো ওরাও না অ্যাকচুয়ালি যে কাজিনটা,
হ্যাঁ হ্যাঁ,
মানে ওদের বাসার সবার কিন্তু একটা ধারণা যে এটা ওই মেয়েটা মারা যাওয়ার পর শুরু হয়েছে, কাজিন যে আসছে সে আমাদের বললো যে দেখেন এই বাসাতে অনেক আগে থেকে ছিল,
মানে মারা যাওয়ার আগে থেকেও, মারা যাওয়ার আগে থেকেও ছিল,
রাইট? ও মারা থেকে ও বলে যে বাসা আগে থেকে হচ্ছে, আমার এই মানে ওর মামা না চাচা হোয়াট এভার ফ্যামিলি ওনারা এখানে বেশি দিন থাকেন না, আমি এলাকা আগে থেকে থাকি, এই বাসা আগে থেকেই প্রবলেম ছিল, সো এটা আই ডোন্ট নো ভাই ওনারা আপনাদেরকে বলেনি, এটা আমরা অবশ্য জানি না কেন এটা বলেনি, সো ওরা বললো যে আপনারা আবার একবার ট্রাই করেন, আরেকবার ট্রাই করেন, বিকজ এই বাসায় আগে থেকে একটা প্রবলেম ছিল, সো কিছুটা হতে পারে। তো আমরা এটা শুনে তারপরে উই হ্যাড টু কাম ব্যাক, তখন অন্য কাজ ছিল, পরে আমরা আবার ফেরত গেছি।
আচ্ছা,
ফেরত গিয়ে এবার শুন ভাই একটা নতুন জিনিস নিয়ে আসছিল।
আচ্ছা,
উই হ্যাড দিস থিং কল্ড থার্মাল ক্যামেরা।
আচ্ছা,
দাম হচ্ছে কত হাজার ডলার শুনবে?
আমার এগুলো বলার কি দরকার, আমাদের চিন্তাই করবে। থার্মাল ক্যামেরা এগুলো জিনিস, এটা একটু বেশি সেন্সিটিভ জিনিস, বাট এটা ছিল না আমাদের। বাট মেইন ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন পরে আবার ব্যাক করছি, ব্যাক করে ফার্স্ট টাইম আমরা ওইখানে যাইনি, আমরা তখন নেইবারদের সাথে কথা বলা শুরু করছি। তো কথা কথা বলার পরে মোটামুটি ভাষা ভাষা যেসব ইনফরমেশন পাওয়া যাচ্ছিল, যে মানে আমাদের কাছে প্রথমে যে জিনিসটা ছিল যে মেয়েটা হচ্ছে ওই যে থাকে না, মানে খুব ইম্যাচিউর্ড একটা মেয়ে, সে পরীক্ষায় ফেল করেছে দেখে সে সুইসাইড করে। এটা খুবই কমন মফস্বল টাউনে, এবং ওটা বেশ অজপাড়া টাইপের জায়গা। তো কিন্তু পরে কথাবার্তা শোনার শুনতে শুনতে আমরা যে দুই জায়গা থেকে সেম ইনফরমেশন পেলাম, একটা হচ্ছে ওই, এটা তো বেশ আগে ঘটেছিল, ওই মেয়ের আরেকটা বান্ধবী আর কি, ওর একটা ফ্রেন্ড যে এখন বড়, সে তার সে সব ইন্টারেস্টিং ইনফরমেশন দিল। সে বললো যে ওর নাম বল, নামটা বলছি না, বলে ও কোন অবস্থাতেই এরকম মেয়ে ছিল না যে পরীক্ষায় ফেল করলে সুইসাইড করবে। এটাতে খুবই অবাক হয়েছিল। এবং আরেকটা জিনিস যেটা বুঝলাম যে বাসার মানুষজন আগে এইসব জিনিসপত্র আগের জিনিসপত্র বলে নাই, কোথায় তারা আগের ব্যাপার স্যাপারগুলো অত পাত্তাই দেয় নাই, ওরা এগুলো বিলিভই করতো না, ওরা নতুন এখানে আসছিল। বাট তারপরে যখন ওদের নিজেদের মেয়ে মারা গিয়েছে, তখন মানে হয় কি, মানে তখন তো সাইকোলজিক্যালি মানুষজন তো ঠিক থাকতে পারে না, এবং কি হয় যে প্রিয়জন কেউ যদি চলে যায়, তখন কিন্তু আমরা মানে সাবকনসিয়াসলি আমরা চাই ও ফেরত আসবে
একদম।
সো তখন আমার মানে তখন আমাদের মাথায় যেটা আসলে, সাকিব বললাম, সাকিব আমার ধারণা এখানে অ্যাকচুয়ালি মেয়ের কোনো ব্যাপার না, অন্য কোনো একটা ব্যাপার হচ্ছে, এবং ওরা যেসব জিনিসপত্র এখন আশেপাশে দেখছে, ওরা দেখতে চাচ্ছে বেশি করে। আর দুই নম্বর জিনিস হচ্ছে যে ওরা মনে করছে যে মেয়েটা ব্যাক করেছে, মানে ওরা তো চাচ্ছে মেয়েটাকে, এই জিনিসগুলো হয়। তো এরকম একটা অ্যাঙ্গেল থেকে আমরা তখন চিন্তা করা শুরু করলাম, এবং তারপর এটা পিছনে আগের কথা না, এনিওয়েজ তারপরে যেটা রাত্রেবেলা তো আমরা ওইখানে, এবং আমাদের ওই ইউজুয়ালি কোন জায়গায় গেলে সাইকোলজিক্যালি হোক বা যে কোনো হোক, আমরা কোন একটা মানে জিব্রানাইট অনেক বেশি হয়, আমার মোটামুটি স্বাভাবিক যেটা হয়নি এটা সবাই জানে মোটামুটি, প্রতিষ্ঠ যারা শুনে।
হ্যাঁ,
মানে এই তো সাকিব অ্যাজ ইউজুয়াল কিছু না, এবং এই
আমি তো আসে না প্রথম দিন ফ্লপ মারছি আমরা, শুনবে আজ আর দরকার কি,
মানে ও যাইতে চায় না, আমার দরকারই নাই,
আর বুঝছো তো এসিটিসি নাই, গরম
খামোখা ঝামেলা,
হ্যাঁ এই গরমের মধ্যে
কিছু হবে না, সারা ধরে ঘেমে ঘেমে চলে আসবো।
I was like, শুন ভাই অনেক গরম পড়ে গেছে, আবার শীতকালে হয়তো যাবো।
আচ্ছা,
শুন ভাই বলো না, আশা করি এটা আমরা অনেক আগে গেছি, আই হ্যাভ এ ফিলিং যে দেয়ার সামথিং এলস ইনভলভ, চলো আমরা
এটা শেষ করা উচিত।
হ্যাঁ,
ওকে,
তারপর সো এটা আমাদের সবচেয়ে এই এই এপিসোডটা, এই ঘটনাগুলো ভৌতিষ্টের ফার্স্ট সিজনে অবশ্যই যাবে না।
আচ্ছা,
বাট হ্যাঁ এইবার আমাদের কাছে একটা ফুটেজ আছে যেটা আমরা দেখাবো এক সময়,
ওকে,
ভৌতিক শুরু হোক আমরা দেখাবো, হয়তো বা কোনো ভৌতিকের কোনো টিয়ার মধ্যে এক সেকেন্ডের জন্য হলেও দেখাবো। সেটা হচ্ছে যে কোনো কিছুই হচ্ছে না রুমের মধ্যে এইটাই, বাট যেটা হয় যে একটা সাইকোলজি মানে মনে হচ্ছে একটা কি জানি ব্যাপার, ঘাড় একটু এই টাইপের একটু গরম লাগছে, অনেক গরম এটাই বেশি।
জীবদানের মনে আছে জীবদান যে হঠাৎ করে ওই সময় ওই পড়ার বইগুলো বাইর করলো, ওই মেল পড়ার বইগুলো এখন আছে।
আচ্ছা,
বুঝছো, সে হঠাৎ করে কেন জানি বইগুলো বের করে টেবিলে রাখলো, টেবিলে খুব সে বইগুলো খুলে আমি তারপরে লাইক তুই পড়ার বই দেখছিস কেন, তখন আমরা ওই অ্যাঙ্গেলটা ভাবি নাই যে হয়তো এখান থেকে কিছু একটা স্পার্ক হতে পারে।
আচ্ছা,
সেও এটা ভাবে নাই, বাট ও বলছে না দোষ এর কি যে এটা আছে
পড়ার বইয়ের মধ্যে।
হ্যাঁ, মানে টিপিক্যাল এসএসসি যে বইগুলো থাকে আর কি, মোটা মোটা বই, তাহলে এইগুলো ওয়াই আর ইউ লুকিং থ্রু দিস, নাই না না কি জানি একটা হবে বলে ও শুরু করছে বলে শুনবে।
সো পড়া বই ঘাটাঘাটি করতেছে, অসুবিধা নাই, আমি বসে আছি, সাকিব বোর্ড, আমি বসে আছি, যা কিছু এই ঘুরতেছি এই করতেছি। আবার এই ইয়ের সময় আবার ইয়ে হয় না, ওই কি বলে ইনভেস্টিগেশনের সময় যখন আমরা কোন ইয়েতে থাকি, ক্যামেরা ট্যামেরা থাকে, তখন আমাদের আবার সিগারেট খাওয়া মানা, খাওয়ার কারণে প্রবলেম হয় আর কি। বাট তারপরে আর পারতেছি না, শেষে আমি সিগারেট খাওয়াছি যে না আর কতক্ষণ আর ইয়ে লাগতেছে। তো ওরকম সময় এই করতে করতে হঠাৎ করে ওই একটা বইয়ের ভিতরে খুবই আমি বলি অনেকে বইয়ের ভিতর ইয়ে রাখে
ফুল
ফুল রাখে,
একটা ফুল একদম শুকিয়ে যায়
একটা ফুল, এবং ওই জীবন বইয়ে করতেছিল তো মানে ওই হঠাৎ করে মানে ফুলটা পুরো মানে একেবারে ইয়ের মতন ওই বাকরখানির মতন মানে একেবারে গুড়া গুড়া হয়ে পড়ে গেছে আরকি, মানে ওই ধরনের মানে একেবারেই জাত অবস্থা মানে শক্ত হয়ে গেছিল একেবারে অ্যাজ ইফ টোস্টেড আর কি এই টাইপের, তো ওইটা পড়ে গেছে বলে যে এটা টেবিলের উপর পড়ছে মনে যেটা কি বলে যে মনে একটা ফুল বা একটা কিছু, আমরা তখন ওটা ঝাড়ছি
আচ্ছা
ওইটা ঝাড়তেছি আমি আর জিব্রান হঠাৎ করে সাকিব বলে কি শুনবে ওইটা কি প্রথমবারের মতো, এবং সাকিবের ভয়েস শুইনে আমি খাট করে খুঁজছি যে সামথিং ইজ রং শুনবে ওইটা কি, এবং আমরা ঘুরলাম এটা বোধহয় কয় সেকেন্ডের জন্য হবে সাকিব এটা
মানে তখন তো মনে হচ্ছিল পাঁচ মিনিট,
হ্যাঁ
পরে আমরা ঘুরে দেখে দেখছি তিন সেকেন্ড,
হ্যাঁ সেকেন্ডের মতো একটা কিছু মানে আমরা তো মানে মাটিতে যেখানে ফুলটা পড়ছে তার আমাদের পিছে পিছন দিকে সাকিব ওই দিকে ঘুরেছিল আমাদের চেয়ে কত এই 4-5 ফিট দূরে হবে, একটা কিছু মানে দেখে মনে হয়েছে যে একটা মানুষ দাঁড়ায় আছে
আচ্ছা
বাট ট্রান্সপারেন্ট টাইপের মানে মানুষও না ঠিক একটা ফিগার টাইপের একটা কিছু নট দেখছে মানে শ্যাডো না এটা ঠিক বুঝতে পারবো না, এটা হচ্ছে কালচার টাইপের নট সাদা কাপড় পরা কিছু ওরকম কিছু
মানে মুভিতে এটা খুব দেখছি আমরা প্যারানর্মাল অ্যাক্টিভিটি হ্যান তেন এগুলো
মানে কালচার টাইপের শেপ কিন্তু ট্রান্সপারেন্ট ওই সেটটা দেখা যাচ্ছে একটা ছায়ার মতন কিন্তু ছায়া না মানে
ওকে
একটু উইয়ার্ড একটা জিনিস কিন্তু ঠিক মানুষ টাইপেরও না আর কি মানে একটা লম্বা একটা কিছু দাঁড়ায় আছে এই টাইপের একটা কিছু, এবং এইটা দেখার সাথে সাথে মোটামুটি ছিটকে পড়ছে আর কি আমরা এটা কি দেখলাম সাকিব দেখলাম স্টিভ দাঁড়ায়
এবং সবাই মানে আপনি সাকিব ভাই জিব্রান ভাই
তিনজনই দেখছি আমরা প্রথমবারের মতন একটা কিছু দেখছি আর কি মানে চোখের সামনে দেখার পরে আমরা মোটামুটি ছিটকে পিছনে চলে গেছি সাকিব দেখলাম তখনও দাঁড়ায় আছে যে শুনবে দেখছে দেখছে এখন দেখতেছি না বুঝছি না এখন আসলে আমরা আমিও দেখতেছি না জিব্রানও তখন দেখতেছি না
আচ্ছা
সাথে সাথে ওই যাবতীয় ওই কোথাও কিচ্ছু নাই আমরা বলতেছি কি ব্যাপার এটা কি আমরা তিনজনই একসাথে বাইরে থেকে কি কোনো আলো পড়ছে কোনো শ্যাডো মানে কি হচ্ছে আমরা বের করার চেষ্টা করছি
না এটা কিন্তু আমরা পরে করছি প্রথমে আমরা দাঁড়ায় যে এখানে কি আছে নাকি মানে উই ট্রাই টু এস্টাবলিশ যে আপনি আর জীবন করতেছেন এইসব আর কি
ওরকম যে কোন একটা ফিলিং সেটাও না কিন্তু ওই যখন চোখে একটা কিছু পড়ছে চোখের সামনে তখন কিন্তু মনে হয়েছে যে একটা কিছু আছে বাট ওটা আমি ধরে নিছি এটা সাইকোলজিক্যাল যে বিকজ একটা কিছু এরকম হয়েছে, তারপর কিছুক্ষণ পর সবকিছু বাইর করি এটা টেস্ট করি টেস্ট করি কোন দিক দিয়ে আমরা মানে কোনো কিছুই বাইর করতে পারতেছি না, তারপরে ক্যামেরার একটা ক্যামেরা সবসময় আমরা ফিক্স রাখি আর কি তো ওই ক্যামেরার ফুটেজ তখন আমরা চেক করা শুরু করছি রিওয়াইন করে দেখছি এবং কিচ্ছু নাই মানে আমরা বললাম যে এইটা কিভাবে পসিবল যে তিনজনই একসাথে একই রকম একটা জিনিস দেখলাম বাট ক্যামেরার মধ্যে আসতেছে না এটা তো হইতে পারে না, তারপরে যেটা হইলো আর কি যে ওই
তখন আমি তো আবার দীপাঙ্কর আমরা তো লো লাইটে শুট করতেছি সো এটা হইতে পারে যে আমরা তো শ্যাডো একটা জিনিস দিচ্ছি ক্যামেরাটা ধরতে পারিনি
আচ্ছা
বাট উই হ্যাভ দ্য থার্মাল ক্যামেরা খোদার কসম থার্মাল
আমরা আমরা আমাদের থার্মাল ক্যামেরার নাম আমরা ফাইজিং করে দিয়েছিলাম দ্য থার্মাল
আচ্ছা
রেফটা আগে থেকে খোদার কসম লেখা থাকে
আচ্ছা
যাতে বিশ্বাস করে মানুষ
যাতে বিশ্বাস করে
থার্মাল এনিওয়েজ তো আমাদের খোদার কসম থার্মাল ক্যামেরা তারপরে ওটা আমরা বাইক করে এটা সেট করছি আমরা ক্যামেরাটা যখন সেট করতেছি মানে এটা তো ক্যামেরাও না একটা স্ক্যানার টাইপের তো যখন অন করার পরে করার সাথে সাথে মনে হয়েছে কি যে সামনে থেকে একটা কিছু শট করে সরে গেছে এরকম লাগছে বাট ওটা আমার কাছে মনে হয়েছে যে আমার চোখের ভুল আমি বললাম যে তোমরা কিছু দেখছো সাকিব বলছে ডিনাই করছে যে না কিছু দেখি না জিব্রান বলছে আমি দেখছি তো আমি অ্যাকচুয়ালি শিওর না আসলে কিছু দেখছি তো জিব্রান সবকিছু দেখে সাকিব কিছু দেখে না তো ওইটা তখন একটা কনফিউশন মধ্যে আমি বললাম আচ্ছা ঠিক আছে ফাইন তা এটা আবার অত ওয়াইড অ্যাঙ্গেলও না আমরা যে পুরো একটা কোনার মধ্যে রেখে দিব পুরো রুমটা আসবে এটা এরকমও না
আচ্ছা
তো এটা তারপর আমরা কোনা কোনো একটা যে জায়গাটা দেখছি ওই জায়গাটা আমরা রাখছি রেখে আমরা ইয়ে করে আসি মানে বসে আসি আমরা এবং এই ক্যামেরাটার ব্যাপারটা হচ্ছে যে পিছন দিকে একটা স্ক্রিন আছে ছোট একটা স্ক্রিন
আচ্ছা
খুবই ছোট তো ওটার মধ্যে থেকে দেখতে হয় যে অ্যাকচুয়ালি কি সো আমরা ওটার মধ্যে আমরা দেখার চেষ্টা করতেছি আমরা কিছু পাইতেছি না
এটা বেসিক্যালি হিট ডিফারেন্স ধরে
মানে অ্যাকচুয়ালি হিট সিগনেচার টাইপের হিট সিগনেচার গুলো ধরে যে রুমের মধ্যে হিট মানে টেম্পারেচার বেশি এরকম কোনো কিছু আছে নাকি এই জিনিসটা ধরে
মানে তুমি একটা দরজার পাশে দাঁড়ালে দরজা একটা কালার হবে তুমি একটা কালার হবে
তুমি খুব ব্রাইট কালার হবে
আমার দরজার মধ্যে একটা টেম্পারেচার ডিফারেন্স আছে
ওকে তার মানে এটা একদম পুরোপুরি টেম্পারেচারটা দিয়ে
এটা জাস্ট টেম্পারেচার দিয়ে ইমেজিং করে
রাইট
টেম্পারেচার যে কোন জায়গায় টেম্পারেচার কেমন ওটা একটা ইমেজ ক্রিয়েট করে
আচ্ছা 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 আচ্ছা
এবং তারপরে যেটা হয়েছে যেটা আমরা এইবার আর 2-3 সেকেন্ড না আমরা তারপরে এটা বেশ অনেকক্ষণ পরের কথা আমরা একটা জিনিস দেখছি এবং দেখার পরে ওটা আমাদের কাছে রেকর্ডেড কোর্সে আছে এটা দেখাবো এটা প্রায় সে কতক্ষণ হবে, তিন চার মিনিটের আরো বেশি হবে, তিন চার চার মিনিটের উপরে হবে, একটা কিছু দাঁড়ায় আছে।
আচ্ছা,
আমরা যেখানে ছিলাম ওইখানে না, তার অপোজিটে, অপোজিটে ওই পড়ার টেবিলটা যেখানে ছিল ওইটার পড়ার টেবিলের দিকে তাকালে ডান সাইডে কোনাকুনি রুমের মধ্যে একটা কিছু দাঁড়ায় আছে। বাইরে মেয়েটা সুইসাইড করছিল ইয়ে দিয়ে, দড়ি মানে গলায় ফাঁস দিয়ে মেয়েটা সুইসাইড করছিল আর কি, এবং গলায় ফাঁস দিয়ে সুইসাইড করছিল, এবং সুইসাইডটা ইয়েতে ওই ফ্যানের মধ্যে ইয়ের মধ্যে লাগানো না, এটা হচ্ছে এই বাসাটার জানালার পাশে একটা ওই উপরে একটা এই লোহার কেমন বাকান একটা আংটার মতন ছিল, তখনও ছিল এখানে, ওইখানে দড়ি দিয়ে নাকি ঝুলছিল। মানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ওরকম একটা জায়গায় একটা হিউম্যান, অলমোস্ট হিউম্যান শেপ, অলমোস্ট হিউম্যান বলতেছি, পুরোপুরি হিউম্যান বলতেছি না কেন বলছি, এবং একটা কিছু দাঁড়ানো এবং পুরো স্টিফ, মানে আমি তোমার তোমার আমি এখন বলতেছি তুমি বুঝতে পারবে, আমি ভিজুয়ালি দেখাচ্ছি, মনে করো একজন দাঁড়িয়ে আছে,
বুঝতে পারছি, মানে দুইটা হাত সামনে, মানে তালু দুইটা সামনে দিয়ে,
তালু দুইটা সামনে, মানে তালু দুইটা সামনে না, মানে ওটা তো বুঝতেছি না, আমরা এগুলো আমরা মানে
মানে একটা মরা মানুষ শুয়ে থাকে যেভাবে সেটাকে যদি দাঁড় করে দেওয়া যায়, সেটাকে যদি দাঁড় করে দেওয়া যায়
একটু স্প্রেড করা,
হ্যাঁ হ্যাঁ,
দাঁড়ানোর মানে দাঁড়া এবং খুব স্টিফ, মানে কোন রকম নড়াচড়া হচ্ছে না, কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে মাথাটা, এটা ঠিক যে কারণে বললাম যে অলমোস্ট হিউম্যান, মাথার মানে জিনিসটা মনে হয়েছে যে মাথাটা ঠিক তিন কোণা না, এটা অ্যাকচুয়ালি থার্মাল হচ্ছে ইমেজিং এ, মানে একটা আউটলাইন দেখায় তারা, তারা পুরো একেবারে ডিটেইল শেপটা দেখায় না। সো জিব্রানের ভাষ্য হচ্ছে যে এটা হচ্ছে যে মাথায় যদি তিনটা শিন টাইপের কিছু থাকে, মানে উপরেরটা সবচেয়ে লম্বা, দুই সাইডের একটু শর্ট, সো একটু ট্রায়াঙ্গল, একটু পিরামিড টাইপের, একটা ত্রিভুজ টাইপের একটা ব্যাপার আর কি মাথাটা।
ওকে,
সো জিনিসটা প্রচন্ড ইন্টারেস্টিং, এবং এই জিনিসটা সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে এই অ্যাজ ইফ মুক্তার মধ্যে কোন একটা হলো একটা ব্যাপার আছে আর কি, মানে মুখের শেপটা আছে, শেপের মাঝখানের দিকটা আবার কালো, মানে ওই জায়গাটাতে কোন হিট সিগনেচার নেই, মানে পুরো একটা
ব্যাকগ্রাউন্ড ওয়ালের হিট সিগনেচার।
ও মাই গড, এটা তো
খুব ইন্টারেস্টিং, মানে অ্যাজ ইফ একটা জিনিসের মাথা আছে, মাথার আউটলাইনটা আছে, কিন্তু মাঝখানে কিছু না, ওই জায়গাটা খালি, আর মাথার মধ্যে যদি তিনটা শিন টাইপের হয় উঁচু, এখানে একটা, এখানে দুই সাইডে দুইটা, দুই সাইডের সাইডগুলো একটু ছোট, মানে খুবই উইয়ার্ড একটা জিনিস, এবং ওইটা যখন আমরা দেখছি আমরা আমরা একটু নড়তে পারিনি, আমরা বলছি আমরা এটা আমরা কি দেখছি এটা সেটা, এবং আমরা বারবার ওই দেয়ালের দিকে তাকাইছি, দেয়ালে কিচ্ছু নাই, দেয়াল এমনি অন্ধকার রুমের মধ্যে, আমরা তো ইনফ্রারেডে চলতেছি, বাট ওখানে কিচ্ছু নাই, আমরা এখানে দাঁড়িয়ে আছি, ওখানে কিচ্ছু নাই, আমরা দাঁড়াইছি, এবং এটা প্রায় কত মানে আমরা বোধ হয় তিন চার মিনিট আমরা দাঁড়াইছিলাম, তারপরে আমরা ভিডিও করা শুরু করছি, যেটা আমাদের ভিডিও করতে হবে, এবং ভিডিওর মধ্যে আমাদের এখনো ফুটেজটা আছে, জিনিসটা চোখের সামনে মিলে গেছে, মিলে যায়, এবং মিলে যাওয়ার সিস্টেম মানে ওয়েটা খুব অদ্ভুত, সেটা হচ্ছে যদি ফ্লোরের নিচে, ফ্লোরে যদি কোনো একটা সে চোরা একটা থাকে না, যে হিডেন কোন দরজার মতন থাকে ফ্লোরের মধ্যে,
বুঝতে পারছি,
ওটা যদি খুলে দেওয়ার পরে সাথে সাথে ফ্লোরের মধ্যে ঢুকে গেলে যেরকম হবে, ঠিক ওইভাবে নাই, ওইভাবে নাই, এবং এই ফুটেজটা আমাদের কাছে আছে প্রায় 25 সেকেন্ডের মতন আছে, রাইট,
অনেক লম্বা ফুটেজ।
হ্যাঁ,
Yeah, it was there for a long time.
Long time.
অনেকক্ষণ ধরে তাকাইছি, বিকজ আমরা ইন ফ্যাক্ট মানে দিস দ্য ফার্স্ট টাইম উই হ্যাভ অ্যাকচুয়ালি সিন সামথিং,
মানে কিছু একটা মনে হচ্ছে যে দেখছি, মানে যদিও সামনাসামনি চোখে না, মানে আমরা ইনফ্রারেডে দেখছি, বাট একটা কিছু দেখছি মনে হচ্ছে, মানে ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, এবং জিনিসটা যে মিলে গেছে এটা মানে নর্থ যে বাতাসে মিলে গেল, এখন আমার কথা হচ্ছে একটা হিট সিগনেচার কিভাবে ধাম করে মানে এভাবে হারিয়ে যায়
রাইট,
মানে এটা আমাদের কাছে খুব উইয়ার্ড ছিল, যে ওখানে কোনো আলো ছিল না এক্সট্রা, যে বেশি আলোতে হিট বেশি জেনারেটেড হয়েছে, এরকম কোনো ব্যাপার ছিল না, বাট জিনিসটা ইট ওয়াজ প্রিটি মাচ স্কেয়ারি
অ্যাকচুয়ালি,
একদম মতো, মানে আমরা তিনজন অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে আছি, মানে আমি কিন্তু নিজেরা কি করি, যেরকম একটা কিছু হলে আমি দৌড়ে এখানে যাই, আমি তখন যাইও নাই, আমি অনেকক্ষণ দাঁড়াইছিলাম, যখন জিনিসটা যখন দেখুন যে নাই তখন দৌড়ে গেছে, তখন সাহস হচ্ছে, তাই তো দেখি তো কি এখানে এইটা একটা অবস্থা।
আমার মনে হয় সময় সময় হিউম্যান শেপ হলে আপনি ওখানে যাইতেন,
প্রথমে
একটা উল্টা পাল্টা জিনিস দেখে ফেলছি তো, আমরা দেখিনি,
আমরা তো চেহারা টেহারা কিছু দেখছি, বাট মনে হচ্ছিল কি যে ও খুব বোল্ডলি মানে এখানে দাঁড়ায় আছে, মানে সে নড়বে না, মানে সে দেখতেছে আমাদের, এই টাইপের একটা ফিলিং ছিল আর কি, মানে জিনিসটা দেখে ভয় লাগছে ফ্রাঙ্কলি স্পিকিং। সো বেশ কিছুক্ষণ পরে আমরা যখন দৌড় দিয়ে ওখানে গেছি, ওখানে কিচ্ছু নাই, এবং ওখানে যে গেলে একটু গরম লাগবে সেটাও না, মানে দ্যাট ওয়াজ প্রিটি উইয়ার্ড। এবং ওর পরে সাথে সাথে আমরা লাইটটা জ্বালাইছি, আমরা অনেকক্ষণ ইয়ে করছি আর কিছু পাইনি, এবং ওখানে উই কল ইট অফ, যে কল ইট অফ যে আজকের ইনভেস্টিগেশন শেষ, আমাদের যা পর পাইছি এটা থাকলো, এবং আমাদের প্ল্যান হচ্ছে ডেফিনেটলি আমরা আবার এখানে যাবো আবার একটু বোঝার জন্য। বিকজ নতুন একটা আইডিয়া মাথার মধ্যে আসছে, সেটা হচ্ছে যে হোয়াট ইফ এই রুমটার নিচে কিছু আছে, হয়তোবা উল্টাপাল্টা কিছু থাকতেই পারে নিচে, মানে আমি কোন এন্টিটি বা কিছু কথা বলতেছি না, কোন জিনিসও থাকতে পারে যেটা ডিস্টার্ব করতেছে।
মানে আমি আমি আমার কাছে অদ্ভুত লেগেছে, আমি যতক্ষণ পর্যন্ত আমি শুনছিলাম ততক্ষণ পর্যন্ত আমার খালি মনে হচ্ছিল বারবার করে যে হ্যাঁ আপনার কথা ওই মেয়েটাকে দেখবেন, ওই মেয়েটাকে দেখবেন,
এবং আমার কাছে যেটা মানে আমার এক্সপ্লেনেশন যেটা বা আমাদের প্রতিষ্ঠিত এক্সপ্লেনেশন যেটা, যে ওই মেয়েটা যে মারা গিয়েছে আমার ধারণা এটা পরীক্ষায় ফেল করে দুঃখে মারা যায় নাই, এখানে অন্য কোন একটা কাহিনী আছে, এখানে এই যে অন্য কোন মানে খুব বাজে ধরনের কোন একটা আছে যেটা কিনা ওকে ড্রাইভ করছে ওইদিকে নেওয়ার,
মানে মেয়েটা প্রবলি এমনিতে ইনসিকিউর ছিল, পড়াশোনা নিয়ে বাসায় হতে প্রেশার ছিল, যেটা আমাদের সবাই ছোটবেলায় বাসায় অনেক প্রেশার
একদম,
সো ওই এন্টিটি প্রবলি টুক অ্যাডভান্টেজ অফ ইট, ওই ইনসিকিউরিটিজ ওর ভয় নিয়ে মানে কিছু একটা করে, তারপরে
খুবই আজব, মানে জিনিসটা খুবই আজব,
কারণ মেয়েটা খুব নর্মাল একটা মেয়ে ছিল, ওর ফ্রেন্ড যার সাথে যার সাথে কথা তো বললাম, শি ওয়াজ লাইক এটা হইতেই পারে না, যে মানে আমরা প্রথমে বলছি এটা কি তোমার বন্ধু থেকে বলতেছি নাকি,
যে বললো ওরও সেম কথা বলল, মানে এই জিনিসগুলো তখন তখন থেকে আমাদের বাড়ি দিচ্ছিল যে জিনিসটা বোধহয় অন্য জায়গায়, জিনিসটা এদিকে না, সবাই যে মনে করছে এটা। সো তারপরে আমরা যেটা করছি যে আমি বাসা থেকে আসার সময় বলছি যে এই রুমের মধ্যে আপনারা ইয়ে করেন না, এই রুমে থাকারই দরকার নেই, ইনফ্যাক্ট আমরা এটাও বলছি যে এই বিকজ আমার মনে হচ্ছে যে নিচে টিচে কিছু থাকতে পারে বা উপরে নিচে যেতেই হোক, সো বলেছি যে ছাদেও ওই পোর্শনে যাতে
কেউ না যায়,
কেউ যাতে না যায় আরকি,
মোটামুটি অলরেডি আপনারা গুছিয়ে নিয়েছেন যে
প্রবলেম বা প্ল্যান যেটা ছিল যে আমাদের নাটক প্লাস ইনভেস্টিগেশন, সো নাটক তো সব রেডি,
রাইট রাইট,
নাটক সব হয় লেখা গেছে বা হয় সব শুট হয়ে গেছে, সো এখন ইনভেস্টিগেশন হ্যাজ টু বি উইথ ইট রিলেটেড,
একদম,
এখন এটা যদি আমরা করতে যাই ওটার জন্য আবার নতুন নাটক লিখতে হবে, মানে
অনেক ঝামেলা হয়ে যাবে, সেটাই। আমাদের কাছে বেশ কিছু এসএমএস রয়েছে, আমি দেখতে পাচ্ছি যে এসএমএস করেছেন আমাদেরকে স্রোতশী, আচ্ছা স্রোতশী লিখেছেন, এবং আমাদেরকে অর্পা এসএমএস করেছেন, এবং ভৌতিষ্টির সাথে যোগাযোগ করতে চাই প্লিজ কোনো ওয়ে বলেন,
email@votis.com,
এখানে আপনার ইচ্ছা করলে যোগাযোগ করতে পারেন,
সরকারি
কন্ট্যাক্ট করা যাবে,
আর
সিভি দয়া করে সিভি টিভি মানে আপাতত
সিভি রাসেল তুমি রাখো, আমরা আমাদের অরিজিনাল একটা প্ল্যান ছিল অনেক আগে যে আমরা প্রবলি ভূত এফ এম ভূতিস্ট কিছু গেস্ট নিয়ে উইল অ্যাকচুয়ালি গো সামওয়্যার, ফাইন, আমরা ফার্স্ট সিজনে সাহস করছি না,
ওকে
ফার্স্ট সিজনে সাহস করছি না, বাট ডেফিনেটলি সেকেন্ড সিজনে ইট উইল বি এ ফ্যাক্টর, যে
আমাদের এটা আরো অন্য মানে সেকেন্ড সিজনটা আরো অন্যরকম হবে একদম,
হ্যাঁ হ্যাঁ, বাঙালি ইজিলি বোর্ড হয়ে যায় ফার্স্ট সিজনে সেম জিনিস, সেকেন্ড সিজনে পুরো
তাহলে বোর্ড হয়ে যাবে। লিপু লিখেছেন আমাকে এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে, এছাড়াও দেখতে পাচ্ছি পার্থ, পার্থ এসএমএস করেছেন, অভিজিৎ সিলেট থেকে এসএমএস করেছেন, হালকা বৃষ্টি আর ভয়ঙ্কর মেঘের গর্জন আর ভূত এফএম শুনে চারিদিক অন্ধকার, ভূত এফএম শুনছেন চারিদিক অন্ধকার করে, এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন রিপন জিগাতলা থেকে, সবুজ আমাদেরকে এসএমএস করেছেন, এবং তিনি বলছেন যে আমি অনেক কিছু দেখেছি যেটা সবার সাথে শেয়ার করতে চাই। আপনি ভূত এফএম @radiofurti.fm এখানে ইচ্ছা করলে আপনি আমাদেরকে ইমেল করে দিতে পারেন, অবশ্যই নাম ঠিকানা এবং একটা ফোন নাম্বার, যে ফোন নাম্বার আপনাকে পাওয়া যাবে সেরকম একটা ফোন নাম্বার দিয়ে। আর সবুজ লিখেছেন যে আমি আর ঘুমাতে পারবো না ব্রাদার। ওকে ব্রাদার, আজকে জেগেই কারান না হয়। আর সরকারি ভূত যে বাজেটে ভূতের জন্য কোন বরাদ্দ নাই কেন, বাজেট তো শেষ হলো রিসেন্টলি এবং ভূতদের জন্য আসলে কোন বরাদ্দ নাই, আজব একটা ব্যাপার। এছাড়া হচ্ছে আমাদেরকে পরাগ এস এম এস করেছেন খুলনা থেকে, মারার ভূত এস এম এস করেছেন, হ্যাঁ সরকারি ভূত আমার খুব ভালো লেগেছে,
আমাদের সাথে আজকে আরমান আছে এবং সবাইকে আবার আমি আবার জানাচ্ছি আরমান কিন্তু সিঙ্গেল, আরমানে হাই বলো,
আরমানে আম্মু আন্টি খুব চিন্তিত ওই ব্যাপারে।
আরমান সব তোমার আমাদের ভূত এফএম এর যত মেয়ে ফ্যান আছে ওদের জন্য হ্যালো বলো।
হ্যালো, আচ্ছা আমার একটা খবর আছে, সেটা হচ্ছে যে আচ্ছা আগে বলি যে আরমান ভাই আছেন এখানে, সবাই আপনারা ইচ্ছা করলে শাউট লিখে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর আপনার একটা গুড নিউজ কি যে তিন দিন মানে গত মাসের লাস্ট উইকে আপনি যে ঘটনা বলেছেন সেই ঘটনা শুনে কি এখনো অনেকের ঘুম হয় না, আজকেও আমি এসএমএস পেয়েছি। আপনার জীবন ভাই ছিলেন, আনফর্চুনেটলি জীবন ভাই নাই এবং খুবই দরকার ছিল, অসুস্থ ছিলেন এবং আজকে ঝামেলা হয়েছে একটা, সেটা হচ্ছে মানে যাই হোক তো সেটা নিয়ে এখন মানে কি বলবো যে সেই ঘটনাটা নিয়ে তো সবাই একটু হাই আর একবার বলেন সবাই,
মানে আমি হাঁপায় গেছি নয়তালে উঠতে উঠতে হঠাৎ করে একদম এখনো হাঁপাচ্ছি আর কি।
উনি প্রথমবার হাই বলেছেন মেয়েদেরকে, তো ছেলেরাও হাঁপা সবাই না, ছেলেদের জন্য উনি একবার হাই বলবেন,
হ্যালো
হ্যালো বলেছেন। ওকে সো আজকে কি কোনো ঘটনা আছে আর আমরা কি শুনবো, আসলে কিন্তু সময় আছে বেশ,
রিসেন্টলি ওই যেদিন সুমন ভাই চলে গেল আব্বু তো তখন পরের দিনে হসপিটাল নিয়েছিলাম আব্বুকে, আমি সুমন ভাইকে না বলা হয়নি জীবন ভাইকে বলাইছি, তো এরকম আব্বু হসপিটালে আছে, তো আম্মু আবার বিদেশ থেকে আসবে, তো বড় ভাই গেছে আম্মুকে নিয়ে আসতে, তো আমি আব্বুকে হসপিটাল থেকে বাসে নিয়ে আসছি, তো আমার কাছে জাস্ট বাসার একটা চাবি, দুইটা চাবি না মানে বাসার দুইটা তিনটা লক আছে একটা চাবি, তো আমি একটা লক খুললাম আব্বুকে হসপিটাল নিয়ে এসে আব্বু দাঁড়ায় আছে গেটে, একটা খুললাম আর একটা দেখি লক করা, তো ওইটা চাবি আমার কাছে নেই, তো বড় ভাইকে ফোন করলাম, ফোন করে বললাম কি ব্যাপার মাঝখানে দরজা লক করে রাখছো তুমি আব্বুকে, আমি এখন ঢুকাবো কেন, বলে এক দেড় ঘন্টা ওয়েট করো আমি আসতেছি, তা আব্বু বলতেছে যে চাবিওয়ালা নিয়ে আসো চাবিওয়ালা এনে খুলে দিবে, তো আমি বলছি তুমি মাত্র হসপিটাল থেকে আসছো তোমার অপারেশন হয়েছে মানে তার উপর আব্বুর ব্যান্ডেজ করা, তো আমি বলছি তুমি কেমনে দাঁড়ায় থাকবা, তো আমি বলছি তো খোলার তো কোনো উপায় নেই, তা আমি বলছি আমি জানি না, তো দরজা ভেঙে ফেলি, তো আমি দরজা বারবার হাত দিয়ে ধাক্কা মারতেছি আর বলতেছি খোল খোলে এরকম করতেছি, আব্বু বলতেছে পাগলামি না করে নিচে গিয়ে ডেকে আনো এক কিলোমিটার হাঁটলি তো পাবা, আমি বলছি না আমি দরজা খুলবই জানি, তো বলতেছে কেমনে খুলবো পাগলামি করার দরকার নেই, আবার এসএমকে ফোন দিছি, আমি বলছি তুমি তাড়াতাড়ি আসো, পাঁচ মিনিট দাঁড়াইছি দরজা বারবার লকটা ঘুরাইতেছি এরপরে চিৎকার দিয়ে ধাক্কা দিয়ে আমি জাস্ট বলছি খোল, সাথে সাথে টিক করে একটা সাউন্ড হয়েছে,
আচ্ছা
আমি মোচড় দিছি দেখি খুলে গেছে দরজাটা, আব্বু আর ঢুকতেছে না, আমি ঢুকছি, আমি আব্বুকে বললাম ঢুকো, আব্বু দাঁড়াইছে বলে এটা কি হলো, আমি বলছি ঢুকো দরজা খুলছে ঢুকো, তখন বলে কেমনে খুললে এটা, আমি বলছি আমি জানি তো, বলে কিছু দিছো নাকি, আমি বলছি না চাবি তো আমার কাছে নেই, তো আব্বু আমার হাতের থেকে চাবি রিংটা নিছে নিয়ে প্রত্যেকটা চেক করতেছে, তখন বলে এই চাবি তো তোমার কাছে থাকার কথা না, কারণ চাবিটা তো একমাত্র ওই চাবিটা আব্বুর কাছে আছে মানে আমরা কখনো এটা লক করি না, পরে বললাম ভিতরে ঢুকছি, তো আমি আব্বুকে বলছি তুমি রেস্ট নাও আম্মু এসান বড় ভাই আম্মুকে আনতেছে ছটার দিকে আসবে, আব্বু দেখি ড্রয়িং রুমে বসে এরকম তাকায় মানে চোখ বড় বড় করে আমার দিকে তাকায় আছে, বলে কিছু করছো তুমি, আমি বলছি আমি কিচ্ছু করি নাই, তখন বলে দরজা খুললো কেমনে, আমি বলছি জানি না আমি জাস্ট ধাক্কা মাসি খুলতে বলছি খুলে গেছে, এটা একটা ঘটছে আর কি, ভূতি মানে অনেকটা ভূতি দিত
না সেটাই মানে আজব ব্যাপারটা খুবই আজব,
অনেক বেশি আজব
তোমার কাছে কি আজব লাগছে?
আমার কাছে একটু আজব লাগছে, আমার সাথে সবচেয়ে বেশি আজব লাগছে জিব্রান ভাইয়ের সাথে একটা কাহিনী,
আচ্ছা
যেদিন আমরা আসছি এখানে তো জিব্রান ভাইয়ের সাথে বসে কথা বলতেছি, তো উনি ওনার ব্যাপারে একটা কথা বলতে বলছে, তা আমি ওই দিন বাসায় চলে গেছি, পরের দিন তারপরের দিন মানে দুই দিন পরে আমি ওনাকে ফোন দিছি, তা আমি বলছি আমি জাস্ট চোখটা বন্ধ করছিলাম, তা আমি আপনার মাথার চারপাশে দেখলাম লাল কালার অনেক রেড, মানে আপনার ক্লোজ একটা মানুষের সাথে অনেক ঝগড়া লাগবে মানে ফাটায় ঝগড়া লাগবে, তো উনি কিছু বলে নাই, না বলে টলে বলছে আচ্ছা ঠিক আছে দেখি, বলে কয়দিনের মধ্যে, আমি বলছি একটু রিসেন্টলি 7-8 দিনের মধ্যে থাকতে পারে, আজকে দেখা হয়েছে আজকে, তখন বলছে যেটা বলছো ওইটাই হয়েছে, ইনফ্যাক্ট ওনার নাকি এরকম একটা ক্লোজ মানুষের সাথে খুব ঝগড়া লাগছে, এটা হয়েছে জীবন
ভাইয়ের। এটা কিন্তু প্রতি সপ্তাহে হয়,
যাই হোক আমিও জীবন ভাইকে খুবই ক্লোজ মনে করি, আমার সাথে আমিও একটু আগে ঝাড়ি খেয়েছি আসলে, দেখা যাক। তবে আজকে খুব ভালো হতো, কারণ আজকে ওই যে তিনজন যে দেখেছেন না, মানে জীবন ভাই থাকলে মারাত্মক হতো আসলে, সেটাই। এবং জীবন ভাই আমার কাছে সবচেয়ে আসলে জীবন ভাই যে বইয়ের মধ্যে কিছু একটা আছে যে জিনিসটা খুবই অদ্ভুত লেগেছে জিনিসটা শুনে, যে
আমরা এখনো জানি না what the connection is with the boy
এবং নিচে কি আছে,
কোনো আমরা কোনো কানেকশন করতে পারিনি,
রাইট,
বাট থিংস হ্যাপেন এন্ড ইট স্টার্টেড উইথ দ্য বুক, বাট বইটাই কি ট্রিগার করছে না কি হয়েছে না কি,
মানে আমরা এখনো কিছু শিওর না, আমরা কোন রকম কনক্লুশনে এখনো আসিনি, যে কারণে বললাম যে আমরা আবার ডেফিনেটলি যাবো এখানে,
ওকে,
যে আমাদের বুঝতে হবে আবার। এখন তো আমরা টাইম পাচ্ছি না ওইভাবে, পার্সোনালি আমি খুব বিজি আমার কাজ নিয়ে এই মুহূর্তে, সাকিব অফিস নিয়ে বিজি, জিব্রান
অ্যালবাম অ্যালবাম হ্যাঁ সবকিছু নিয়ে
হ্যাঁ সবকিছু নিয়েই অ্যাকচুয়ালি বিজি, সো এখন বুঝতে পারছি না কিভাবে কি করবো, বাট ডেফিনেটলি আমরা এখানে আবার যাবো। সো আমাদের হাতে আর কি সময় আছে,
হ্যাঁ সময় আছে, সময় আছে,
আমরা সাকিব ওটা বলবো নাকি
ইনফরমেশন বা কিছু দিয়ে আমরা শেষ করে দিই, এগুলো হচ্ছে মানে ভৌতিক সম্পর্কে কিছু শুনি।
ওই দিন দেখলাম ফেসবুকে নতুন একটা গ্রুপ খুলেছে, ভৌতিক কবে দেশ ফিরতে আসবে, আমার মেম্বারও আছে 500 করে দেখলাম।
আচ্ছা
জাতির কাছে এটা আমাদের প্রশ্ন, কবে আসবে, কেন যে ওরা এরকম করছে আমি বুঝতে পারছি না, বাট হ্যাঁ অবশ্যই আমার কথা বলবো ভৌতিক সবার সাথে, এটা যত তাড়াতাড়ি
আমি বলবো
অবশ্যই,
এইসব ঠিক না, এগুলো খুব খারাপ হচ্ছে না, মানে অনেক সিরিয়াস নোট, মানে আমরা আমরা আসলে তো চাচ্ছি জিনিসটা যাতে টিভিতে যায়, বিকজ এটার পরে আমরা নতুন আরেকটা রিয়েলিটি টিভি শোর কাজ শুরু করবো, ওটা দেশের বাইরে, এই আমি সাকিব যাবো, সো ওটা আমাদের জন্য আরো অনেক বেশি ইম্পর্টেন্ট, সো যে কারণে ভৌতিকটা আমাদের শেষ করা খুবই জরুরি, বাট আমাদের আমরা আসলেও যাবতীয় ঝামেলা যাবতীয় কাজ নিয়ে আমরা এত বিজি, এবং আমাদের কিছু কুফা টাইপেরও লাগছে, যে বললাম যে নাটকগুলো সব ডিভাইড হয়ে গেছে, হার্ড ড্রাইভ ক্র্যাশ করেছে, সো আমরা চেষ্টা করছি এটা যত তাড়াতাড়ি সম্ভব জিনিসটা শেষ করে টিভিতে দিয়ে দেওয়া, দেশ টিভির থেকে আমরা এখন লুকিয়ে লুকিয়ে পালিয়ে পালিয়ে ঘুরে বেড়াচ্ছি, সো ডেফিনেটলি আমরা আমরা চাচ্ছি যত তাড়াতাড়ি পারা যায় আনতে, বাট মিনওয়াইল আমরা ভূত এফএমএ মোটামুটি ভাবে তো আমরা আসছি, আমরা বলতে থাকবো আর কি, এই হচ্ছে সিচুয়েশন।
ওকে সাকিব ভাই,
না এই আজকে ভাই আজকে আমার বিশাল শো ছিল,
আচ্ছা
18টা গান করতে হয়েছে, 17টা
18টা
আই এম ডেড,
ওকে তাহলে শেষ করি আমরা, শেষ করি আমরা, আরমান ভাই কিছু বলবেন, ওকে আমাদের কাছে অনেকেই এসএমএস পাঠাচ্ছেন কিন্তু অনেকেই,
আমরা উইল বি ব্যাক ইনশাআল্লাহ নেক্সট উইক,
নেক্সট উইক আমি বোধহয় ঢাকায় নাই, কেমনে ঢাকায় আসো, ওই
পরের উইকে ডেফিনেটলি,
নেক্সট উইকে না, নেক্সট উইকের পরের উইকে আমরা আসবো, নেক্সট উইকে আমাদের একটা আমরা যে প্ল্যান করছি একটা সিরিয়াস জায়গায় যাওয়ার, মানে চরম একটা জায়গা, এটা আমরা নর্থের যে ভতিষ্ঠের জন্য করছি, বাট আমরা যাবো, মানে ওইটা এখন পর্যন্ত আমাদের জানা মতে সবচেয়ে মানে
ভয়ঙ্কর
হবে, ভয়ঙ্কর জায়গা হবে,
তাহলে তো সবার মনে হয় আবার আবার সবাই সবাইকে ভয় পাই দিচ্ছেন অলরেডি, এখন আমাকে আমাকে নেক্সট দিন যে ম্যাক্সিমাম ইমেলের মধ্যে থাকবে সুমন ভাইকে প্লিজ নিষেধ করেন, সুমন ভাই যেন না যায় এরকম, মানে যেহেতু বলছেন যে ভয়ঙ্কর যায়,
আমরা অনেক প্রিকশন নিয়েছি,
আমরা অনেক প্রিকশন নিয়ে যাই, আর আমরা অনেক স্টাবার্ন,
ওকে
যত বলবো তত আমরা ইনস্পায়ার্ড,
আরো বেশি ইনস্পায়ার্ড হয়েছিল, ওকে তো আমরা মানে কি বলবো যে আমরা সবচেয়ে বেশি ওয়েট করছি আসলে যে ভৌতিস্ট টিমের যে ইনভেস্টিগেশন, সেই ইনভেস্টিগেশন অলরেডি মানে আপনাদেরকে মানে ফার্স্ট সিজনের কাজ মোটামুটি শেষের দিকে আপনারা বুঝতেই পারছেন, বারবার করে যেটা আমাকে জিজ্ঞেস করেন যে কবে দেশ টিভিতে আসবে, খুবই খুবই দ্রুত আসছে, এবং আমরা সেকেন্ড সিজনে এটা শুনলাম যে অনেক 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 বেশি রকমের মানে মজার কিছু বা ডিফারেন্ট কিছু থাকবে, সো আমরা
না
না ওটা হলে তো আমরা তো সেভেন সিজন পর্যন্ত প্ল্যান আছে,
আরমান ভূত আরমানকে জিজ্ঞেস করছেন যে ভাইয়া হাউ আর ইউ, হ্যালো ভৌতিস্ট, ওকে, সো আমরা অনেকেরই এসএমএস এখনো পেয়ে যাচ্ছি, তো আপনাদের এসএমএস গুলো আমরা সযত্নে রেখে দেবো এবং পরবর্তী সপ্তাহে আমরা চেষ্টা করবো আপনাদের এসএমএস গুলো পড়ার। আরো একবার বলে দিই যে আমাদেরকে ইমেল করার অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm, bhutfm@radiofurti.fm। এমন নয় যে সবসময় আপনার এক্সপিরিয়েন্সই আমাদের কাছে শেয়ার করতে হবে, এমন থাকে যে আপনাদের এলাকায় একটা প্রচলিত ঘটনা আছে যে ঘটনাটা সবাই জানে, একটা পুকুর নিয়ে ঘটনা থাকতে পারে, একটা কুয়া নিয়ে ঘটনা থাকতে পারে, সেই ঘটনাগুলো আমাদের কাছে লিখে পাঠান। এবং আপনারা হয়তো আপনাদের মানে কি বলবো যে মানে দাদা দাদি নানা নানি এদের কাছ থেকে অনেক ঘটনা শুনে থাকেন যেগুলো এলাকার সবাই জানে আর কি, এরকম ঘটনাগুলো আমাদের কাছে জানিয়ে দিন। অ্যান্ড সেটার জন্য আপনাদেরকে আমাকে ইমেল করতে হবে অবশ্যই ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকুন। এবং আমরা আবারও নেক্সট উইকে তো ফিরে আসছি এবং তারপরের উইকে আবারও ভৌতিক সহ ফিরে আসছি। সো স্টে টিউন, আজকে এখানে শেষ করছি, টাটা।